This track was downloaded from FusionBD.com.
FM Haunted by Airtel.
আপনারা সবাই জানেন যে আজকে রেডিও ফুটি এখনো পর্যন্ত সেই সময়টা আছে, 12টা এখনো বাজেনি। রেডিও ফুটি 6 বছর শেষ করে 7 বছরে বাজিল। এই এতটা বছর আপনারা ছিলেন বলেই আমরা এতটা বছর আপনাদের সাথে ছিলাম, মানে আপনারা ছিলেন বলে হয়তো আমরা এতটা মানে প্রকট হয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি, এবং আপনাদেরকে ভবিষ্যতেও ঠিক একইভাবে ফুটকি দিয়ে যাব সেই প্রত্যাশা রাখি, এবং ভবিষ্যতেও আপনারা ঠিক একইভাবে আনন্দ পাবেন রেডিও ফুটকির কাছ থেকে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। এবং আপনারা ছিলেন বলেই ভূতাফ্যাম আছে, আপনারা ছিলেন বলেই সকালবেলায় সাদিয়া হ্যালো ঢাকা শুরু করে, আপনারা ছিলেন বলেই আবার সন্ধ্যাবেলায় দেখা যায় যে আর যে অপু সেই শুরু থেকে যারা আছেন, আর যে অপু তার ঢাকা কলিং শুরু করেন, নুসরাত আপনাদের সামনে কথা বলেন, আপনারা আছেন বলে স্যার রিনা শো করে, সবাই আমরা সবাই মিলে আপনাদের জন্যই, এবং আপনাদের জন্যই প্রতি শুক্রবারে সকালবেলায় ঠিক একইভাবে কফি হাউস শুরু হয় এবং রাতের প্রোগ্রাম চলে, এবং ভবিষ্যতে সেটা চলবে যতদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকব। সো এই সুন্দর এই ক্ষণে, সুন্দর এই সময়ে আমি এবং মাসুম আমাদের দুজনের পক্ষ থেকে, আমি তো বললাম মাসুমও নিশ্চয়ই কিছু বলবে, আজকে এরকম 6টা বছর আমরা পার করেছি, সুতরাং সেই সময়ে আসলে কেমন লাগছে যে 6টা বছর যে আমরা পার করলাম, কেমন লাগছে মাসুম? আচ্ছা, যাই হোক, এখন এবং আমার মনে হয় যে ভবিষ্যতেও ভালো যাবে, রাইট? ইনশাল্লাহ। তা আমরা ভবিষ্যতে আপনাদেরকে ঠিক একইভাবে আনন্দ দিয়ে যাবো সেই প্রত্যাশা রাখি, আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে সকাল থেকে অনেকেও উইশ করেছেন আমাদেরকে, আমরাও এতক্ষণ ধরে অনেক মজা করছিলাম, হইচই করছিলাম রেডিও ফুটিতে সবাই মিলে, বিভিন্ন জায়গা থেকে আমাদের শুভাকাঙ্ক্ষীরা আসছিলেন, বন্ধু বান্ধব আসছিলেন, এবং আমরা সবাই মিলে এতক্ষণ ধরে অনেক আনন্দ ফুর্তি করলাম। তো আমাদের তারপরেও আপনাদের সাথে এবং আপনাদের সাথে যে আনন্দটা ভাগ করে নেওয়া, সেই আনন্দটার কথা সবসময় মনে ছিল যে আনন্দটা ভাগ করে নিতে পারলে আরো বেশি ভালো হতো, তো এখন সেই আনন্দটাই ভাগ করে নিচ্ছে, এবং শুরুতে এই জন্য এই ভূমিকা। সো আমার মনে হয় যে আপনারা নিশ্চয়ই অনেকদিন, মানে আপনারা নিশ্চয়ই অনেক বেশি খুশি আমাদের এই, মানে কি বলবো, যে আমাদের এই আনন্দে আপনারাও আনন্দিত সেটা আমি বলবো। আজকে একটু দুঃখের ব্যাপারও আছে, আপনারা জানেন যে আজকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে ম্যাচ শুরু করলো, কিন্তু আজকে আনফর্চুনেটলি বাংলাদেশ পরাজিত হয়েছে। এবং আসলে সত্যি কথা বলতে চাই যে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 191 রানের বিরাট এক টার্গেটের মুখে ফেলে দেয় বাংলাদেশকে, এবং বাংলাদেশ সেখানে মোটামুটি মানে বেশ ভালো খেললেও তারপরে একটা এত বড় রান এবং এত বড় একটা স্কোর সেটাকে চেঞ্জ করে বাংলাদেশ 132 রানে পৌঁছাতে সক্ষম হয়। আমার যেটা মনে হয় যে নেক্সট ম্যাচ যেটা আছে সেখানে বাংলাদেশ আসলে আরো ভালোভাবে জ্বলে উঠবে, সেটাই আশা করবো আর কি। যাই হোক, আমরা আজকে শোতে চলে যাই। শুনছেন সবসময় রেডিও ফুটকি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আজকে আপনারা যদি কেউ আনফর্চুনেটলি এই শোটা মিস করে ফেলেন, এপিসোডটা মিস করে ফেলেন, তাহলে চিন্তার একেবারেই কোনো কারণ নেই, আপনারা আবারও এয়ারটেল এম রেডিওর মাধ্যমে এই এপিসোডটি আরও একবার শুনতে পাবেন। সেখানে আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন আপনাকে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আরও একবার শুনতে চান সেই এপিসোডটি চাইলেই আপনি সেখান থেকে শুনতে পারবেন। আর আপনি ভূত এফএম টিউন যেটা রয়েছে সেটা মাই টিউন বা কলার টিউন, মাই কলার টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন, যেটা মাসুম এখন প্লে করছে আর কি। সেজন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, আপনার সেল ফোনের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে কোড নাম্বার, আর কোড নাম্বার হচ্ছে 92125, আরও একবার বলছি সহজ করে 92125, এবং সেটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। আপনারা মিউজিকের পরিবর্তনের সাথে সাথে বুঝতে পেরেছেন যে আমি এখন একটা ঘটনায় যাব, এবং এখন আমার সামনে যে ঘটনাটা রয়েছে, অনেকেই আমাদের এখানে এই 6 বছর রেডিও ফুটি পার করলো, ভূত এফএম পার করেছে 2 বছরের কিছু বেশি, এবং এই 2 বছরে আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাবার কোনো ভাষা আমাদের নেই। কিছু কিছু ঋণ কখনোই শোধ করা যায় না, এটা সেরকম ঋণ। যেমন আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও সেরকম থাকবেন আশা করছি। তো অনেকেই চেষ্টা করেন, আজকেও অনেকে এসছেন ঢাকার বাইরে থেকে, কিন্তু সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না, যার জন্য অনেকেই হয়তো স্টুডিওতে এসে উপস্থিত হতে পারেন না, বাট তাদের ইমেলগুলো আমরা পড়ে দিই। তো আপনি যদি এরকম যদি চান যে আপনার ইমেলটা আমরা পড়ে ফেলি, তাহলে আপনি আপনার ঘটনাটি আমাদের কাছে ইমেল করতে পারেন। এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutofm@radio50.fm, which is bhutofm@radioforti.fm। আর যদি আপনি আমাদেরকে SMS করতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন shout স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাই ঘটনায়, কি মাসুন ঘটনায় যাই আমরা তাহলে। হ্যাঁ, ওকে, প্রথম যে ঘটনাটি সেটা আমাকে পাঠিয়েছেন তাওসিফ। তাওসিফ লিখছেন যে আমি সদ্য HSC পরীক্ষায় উত্তীর্ণ হলাম, আমার বাসা চট্টগ্রামের মেহেদি বাগে। আমি আর যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি তা আমার নিজের সাথে ঘটেনি। আমি এই ঘটনাটি আমাদের ড্রাইভার মনির ভাইয়ের কাছ থেকে শুনেছি। তিনি আগে বেসরকারি একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতেন। তার এক ভয়াবহ এক্সপিরিয়েন্সের কারণে তিনি ওই চাকরিটি ছেড়ে দেন। রাসেল ভাই, লাশ গাড়িতে করে নিয়ে যাওয়ার অনেক ভয়ঙ্কর ঘটনা আমরা এর আগেও শুনেছি, কিন্তু আমার কাছে এই ঘটনাটি ব্যতিক্রম মনে হলো, তাই শেয়ার করলাম তার ভাষায়। আমি তখন বেসরকারি একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতাম। সময়টি ছিল 2007-এর ডিসেম্বর মাস। আমি বাসায় ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার ফোন কল এলো, হাসপাতাল থেকে একটি লাশ কুমিল্লায় নিতে হবে। আমি এর আগেও একই রকম রাতে অনেকবার লাশ নিয়েছি, তাই ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে গেলাম হাসপাতালে। সেখানে গিয়ে দেখি মৃতের কিছু আত্মীয় স্বজন কান্নাকাটি করছিল। আমি গিয়ে লাশটা দেখলাম, আনুমানিক একজন 50-55 বছরের লোক। তো যথাসময়ে আমি তাদের তিনজন মানুষ লাশটি একটি কফিনের সাথে করে নিয়ে অ্যাম্বুলেন্সের দিকে চললাম। ঘটনা এখান থেকে শুরু। লাশটি নিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ির মধ্যে এক বিচ্ছিরি গন্ধ পেতে লাগলাম। খেয়াল করলাম শুধু আমি নই, সবাই গন্ধ পাচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো ডোবা বা ময়লার পাশ দিয়ে যাচ্ছি, তাই অন্ধকারে হয়তো দেখছি না কিন্তু গন্ধটি পাচ্ছি। কিন্তু সেই তীব্র গন্ধটি প্রায় অনেকক্ষণ যাবৎ আছে। তার একটু পরে হঠাৎ কফিনের ভেতরে ঠুপ ঠুপ শব্দ হতে লাগলো। একটি জ্যান্ত মানুষ বা একটি পাখিকে একটি বাক্সে আটকে রাখলে সেটি যদি ছটফট করে, তবে যে শব্দ হবে এই শব্দটি সেরকম। আমার জীবনে আমি অনেক লাশ গাড়িতে বহন করে নিয়ে গেছি, কিন্তু এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আমি তাই ওই মুহূর্তে ভীষণ ভয় পেলাম। শুধু আমি নই, গাড়িতে থাকা আমার সবাই, সব মানুষটাই, আমরা যারা ছিলাম তারা সবাই ভয় পেলাম। একটু পর শব্দটা থেমে গেল, এরপর কিছুক্ষণ কোনো শব্দ হয়নি। আমরা সবাই কিছুটা রিল্যাক্স হওয়ার চেষ্টা করলাম, কেউ কাউকে কিছু বলছিলাম না। আমি গাড়ি নর্মাল স্পিডে চালাতে লাগলাম। আমার পাশে বসা ভদ্রলোক ভয়ে কাঁপছে। বলে বলে রাখা ভালো, গাড়িতে তখনও সেই গন্ধটি ছিল। কিছু দূর যেতে না যেতেই আবার সেই কফিনের শব্দ হতে লাগলো। এবার যেন পূর্বের চেয়ে অনেক বেশি জোরে শব্দ হচ্ছে। আমি পেছনে দেখার আয়নাটির দিকে তাকালাম। আমি দেখলাম কফিনের পাশে বসা ভদ্রলোক দুটির মধ্যে একজন অজ্ঞান হয়ে পড়ল, আর একজন নিথর দৃষ্টিতে কফিনের দিকে তাকিয়ে আছে। আর কফিনটি নড়ছিল এবং কাঁপছিল। আমি গাড়ি চালাচ্ছিলাম, আমার হাত দুটো ভয়ে কাঁপছিল। মনে হচ্ছিল এখনই আমি অজ্ঞান হয়ে যাব। আশেপাশে তাকিয়ে দেখলাম জায়গাটা জনশূন্য, কোথাও কোনো মানুষ থাকার, কোনো বাড়িঘর থাকার কোনো কথাই নেই। তাই ভাবলাম যে করেই হোক এখান থেকে গাড়ি থামানো যাবে না। হঠাৎ পেছন থেকে একটি বিকট আওয়াজের সাথে কফিনের মুখটা খুলে গেল। সাথে সাথে পিছনে যে ব্যক্তিটি লাশের দিকে তাকিয়েছিল সেও চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল। আমি তখন সাথে সাথে ব্রেক কষে দিলাম। পিছনে তাকিয়ে দেখি আমার পাশে বসা লোকটি লাশের, এবং সেই লোকটি দেখলাম যে লাশের বিভিন্ন জায়গায় ক্ষত এবং লাশটির মাথা নেই, এবং পুরো লাশ জুড়ে অনেক বড় বড় পিঁপড়ার মতো কিছু প্রাণী যা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি এবং পাশে বসা লোকটি সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে রীতিমতো দৌড় দিলাম। একটু সামনে যেতেই আমি জ্ঞান হারালাম। সকালে যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি ওই তিনটি লোক পাশাপাশি শোয়া, এবং আমাদেরকে ঘিরে অনেক লোক জড়ো হয়ে আছে। আমি উঠতেই তারা আমাকে বলল তারা আমাদের দুজনকে রাস্তার পাশে আর অপর দুজনকে গাড়িতে অজ্ঞান অবস্থায় পায়। আমি গাড়িতে একটি আধ খাওয়া লাশ কফিনে পড়ে থাকতে দেখি। এরপর ওই লোক তিনটি আর ওই এলাকা থেকে আরো কয়েকজনকে সাথে নিয়ে আমরা লাশটা কুমিল্লায় নিয়ে গেলাম। এই ঘটনার পর আমি সাথে সাথে চাকরিটি ছেড়ে দিই। এরপর আমি আর কোনো ঘটনার সম্মুখীন হইনি, হতেও চাই না। এই ছিল মনির ভাইয়ের ঘটনা। আপনারা চাইলে এটিকে শেয়ার করতে পারেন। আর মনির ভাই কে বা আমি কেউ এসে শেয়ার করতে পারবো না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, লেখার মধ্যে একটু অসামঞ্জস্য ছিল, সেই জন্য একটু যাই হোক যেখানে ঝামেলা হয়েছে কিন্তু আপনারা আমাকে ঘটনাটি বুঝতে পেরেছেন এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনার কাছেও এরকম ঘটনা থাকতেই পারে। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে আপনি যাকেই জিজ্ঞেস করেন না কেন সে আপনাকে একটা অন্তত ভয়ের ঘটনা মানে বলতে পারবে, হয়তো তার নিজের জীবনে ঘটেনি, অন্য কারো কাছ থেকে শুনেছে। আমরা সেই সমস্ত ঘটনা চাই, আমরা চাই আপনারা স্টুডিওতে এসে শেয়ার করেন, আমরা চাই যে সেই ঘটনাগুলো আপনারা পাঠিয়ে দিন আমাদেরকে। এবং ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আরও একবার আপনাদের মনে করে দিচ্ছি এবং মনে রাখতে হবে, সেটা হচ্ছে bhotfm@radiofortyfm. আর আপনারা যদি আমাকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন SHOUT আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840। আমার লিটন অলরেডি ম্যামসিং থেকে SMS করেছেন আমাদেরকে এবং তিনি বলছেন যে তার ওয়াইফ শেখ, তারপরেও তিনি ভূতাসন শুনছেন। আমার মনে হয় যে অবশ্যই আপনার ওয়াইফকে এখন সময় দেওয়া উচিত। এবং আমাকে নিয়াবুল SMS করেছেন বাড্ডা ঢাকা থেকে এবং তিনি বলেছেন যে আজকে বাংলাদেশ হেরেছে বলে খুব কষ্টে আছি এবং দুঃখটা এখনো ভুলতে পারি না, কষ্ট নিয়ে ভূতাসন শুনছে। হ্যাঁ ভাই, সবাই আমরা কষ্টে আছি, অবশ্যই আমরা খুব কিছুটা আবার আনন্দেও আছে, ঠিক কষ্টটাকে ঠিক উপলব্ধি করতে পারছি না। আজকে ফুর্তির 6 বছর পূর্তি, সুতরাং আমরা বেশ ফুর্তিতেই আছি বলতে পারেন এবং আপনারাও বেশ ফুর্তিতে আছেন, 6 বছর ধরে ফুর্তিতে ছিলেন, ভবিষ্যতেও ফুর্তিতেই থাকবেন। আমাদেরকে ভূত কিং রাকি SMS করেছেন এবং তিনি বলেছেন আমি একাই ভূত FM শুনছি। এছাড়াও ইমতিয়াজ, ইমরান, ইশারুল, ওয়াহিদ, খালিশপুর, খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন। আচ্ছা, তিনি গত 2 বছর একটা এপিসোড মিস করেনি সেটা বলেছেন। অন্তরা খুলনা থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে লুৎফুল, টাঙ্গাইল থেকে লিমা, খুলনা থেকে SMS করেছেন হাসিব, আমাদের SMS করেছেন মাদারটেক থেকে সাব্বু, আমাদের SMS করেছেন শান্তিনগর থেকে নেকশাস, মাইদুল, যাত্রাবাড়ি থেকে আমাদের SMS করেছেন, নারায়ণগঞ্জ থেকে বুসা SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে লরেন গোমেজ মিরপুর 1 থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন মোহাম্মদ সাইফুল চিটাগাং থেকে, আমাদেরকে জ্যোতি SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রিয়াল ও রুনা ম্যানসিং থেকে এবং তারা রেডিও ফুর্তির এই 6 বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। আমাদেরকে জায়দ SMS করেছেন সিলেট থেকে। এছাড়া আমাদেরকে সিফাত SMS করেছেন। যাই হোক, যারা SMS করেননি তাদেরকে আরও একবার নিমন্ত্রণ করে দেয় শাউট লিখে, স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা ছোট একটা ব্রেক নেব, তারপরে চলে যাবো আমাদের অতিথি কাছে। কোথাও যাবেন না, যেভাবে 6 বছর ছিলেন সেভাবে এখনও থাকবেন। স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এবং আমরা পাচ্ছি আপনাদের SMS একটার পর একটা SMS এবং সেই সাথে আমি বলেছিলাম যে ব্রেকের পরে ফিরে আসবো আমার অতিথির কাছে। আমার কাছে এখন আমার পাশে বসে আছেন আমাদের প্রথম অতিথি এবং আমরা তার কাছে যাচ্ছি তার ঘটনা শোনার জন্য। আপনার নামটা বলবেন, কোথা থেকে এসছেন?
হ্যালো, হ্যালো এভরিওয়ান, আমি সাব্বির, নেটওয়ার্ক থেকে আসছি, আমার বাসা যশোর, আমি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে বিবিএ করতেছি এবং ছোট্ট করে একটু রেডিও ফোর থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটেছে আমার বন্ধুর সাথে, বন্ধুর ফ্যামিলির সাথে। বন্ধুর নাম শাকিল, বন্ধুর নানা খুব ভালো ফুটবল খেলতো, ফুটবল ভালো খেলাতে বিভিন্ন লোকের কাছ থেকে তিনি হায়ারে খেলতে যেত। এমনই একভাবে তিনি কন্যাদহের একটা গ্রামে হায়ারে খেলতে যায়। খেলার ভিতরে অনেক টয়লেট লাগে, কিন্তু খেলা শেষ না করে তুমি না উঠে খেলা শেষ করো। খেলা শেষ হওয়াতে খেলা শেষ হয় প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় গ্রামের রোড কোনো গাড়ি ঘোড়া না পেয়ে নানা হাঁটতে হাঁটতে বাসার দিকে যায়। বাসার দিকে যাইতে কন্যাদহ গ্রামে একটা ছোট্ট নদী আছে, নদীর পাশে তিনি হাঁটছিলেন, হঠাৎ তার টয়লেট করার কথা মনে পড়ে। তিনি তখন নদীর পাশে একটা পুরানো অনেক পুরানো একটা গাছের পাশে টয়লেট করে করে আবার বাসার উদ্দেশ্যে চলে যায়। ছোট করে একটু বলি, নদীটা অনেক কাহিনী আছে। নদীর একটা ছোট্ট একটা কাহিনী বলি। নদীতে একদিন এক জেলে মাছ ধরছিল জাল দিয়ে। জাল ফেলার পরে তিনি দেখলেন জালটার উঠতেছে না, কিসের জন্য একটা বেঁধে আছে। তিনি ভাবলেন হয়তো কোনো একটা বড় মাছ জালে বাঁধছে। তিনি জালের দড়িটা একটা গাছে বেঁধে নিজেই ডুব দিয়ে নিচে গেলেন। নিচে যাওয়াতে অনেক অনেকক্ষণ পরে তিনি আর ফেরেননি। আশেপাশের লোকজন জালটা বাঁধা দেখে ভাবছে হয়তো আশেপাশে কেউ আছে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করে জেলেকে পাওয়া যায়নি। নেহাদ মেহরা তো বাসায় চলে আসে ওই দিন। ঘটনাটা শুরু হয় তার প্রায় দুই সপ্তাহ পরে। নানা হঠাৎ লক্ষ্য করল নানার ডান পায়টা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে। কোনো কারণ নাই এমনিতেই নানার পাটা শুরু হয়ে যাচ্ছে। প্রথম দিকে নানা অত এটাকে গ্রাহ্য করে নাই, কিন্তু আস্তে আস্তে দেখলো নানার পাটা অন টাইম সব প্যারালাইসিস হয়ে গেল। নানা হাঁটতে পারে না, এমনকি নানা কোথাও একটা গ্লাস পানি খেতে পারে না। নানা এক সাইড পুরো প্যারালাইজ হয়ে গেল। এমন সময় নানা দেখলো যে তার কানে শোনা বন্ধ হয়ে গেছে। নানা কানেও একদমই শুনতে পেত না। হঠাৎ নানি তার সাথে ঘুমাতো। হঠাৎ একদিন অনেক রাত, যখন প্রায় ফজর আজানের কাছাকাছি, এমন সময় নানা হঠাৎ কেমন যেন হয়ে গেল। নানি দেখলো রুমে যেহেতু কোনো ডিম লাইট ছিল না, কিন্তু লাইটের ব্যাকগ্রাউন্ডটা কেমন চেঞ্জ হচ্ছে, কখনো নীল কখনো লাল আবার কখনো হলুদ হচ্ছে। এবং নানা যে প্যারালাইসিস ছিল, কিন্তু তখন নানা অনেক শক্তিশালী একজন হয়ে গেল। নানা উঠে নানি হারিয়ে পড়ে উঠে নানি গলা চিপে ধরলো এবং দুই দাঁতে দাঁতে দাঁত লেগে গুনগত গুনগত বলতে লাগলো, তোকে আজকে মেরেই ফেলবো। নানি প্রথমে ভয়তে এত বুঝতে পারে নাই। প্রথম দিন কিছু না বুঝে নানি কিছু বুঝতে পারলো না। ঠিক যখন ফজরে আগান দিল, ঠিক সেই সময় নানা নানির গলা ছেড়ে দিল। সেদি আবার সে আগের মতন বিছানায় পড়ে গেল। নানি জিনিসটা অনেক ভয় পেল সেদিন রাত্রে। পরের দিন কারোর সাথে জিনিসটা ভয় পাওয়াতে শেয়ার করে নাই। পরে ঠিক পরের দুই দিন পরে একই সিমটম। নানা কিছুই খাইতে পারে না, কিছুই কি উঠে বসতে পারে না, এক গ্লাস পানিও খাইতে পারে না। কিন্তু কেন নানার সাথে এমন হচ্ছে? নানা কেন রাত হলে এত শক্তি পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে? নানি কোনো কিছুতেই বুঝে উঠতে পারলো না। নানি শেষমেশ সেটা সবার সাথে শেয়ার করলো, মামার সাথে শেয়ার করলো। তখন মামা আশেপাশে অনেক ডাক্তার দেখালো, যশোরে খুলনায় অনেক ডাক্তার দেখালো, কোনো কিছুতেই কোনো কাজ হলো না, কোনো ডাক্তারই কোনো রোগ ধরতে পারে না। নানা ক্রমশই নিস্তেজ হয়ে যায়। অনেক কবিরাজে দেখানো হলো, কিন্তু কেউ আসল ঘটনাটা কী হচ্ছে কেউ বলতে পারলো না। হঠাৎ একদিন আগের মতন নানা অনেক রাগান্বিত হয়ে গেল। ঠিক ওইটা ফজরে আজানের আগে নানা খুব নানির খুব জোরে গলা চিপে ধরে বলল, আজই তোর শেষ দিন, আজের আজকের পরে আর তুই বাঁচবি না। এবং দাঁতে দাঁত লেগে দাঁতের দুইটা দাঁত ভেঙে গেল, বাম পাশে দুইটা দাঁত ভেঙে গেল। নানি কিছুই বলতে পারলো না। হঠাৎ করে যখন ফজরে আজান দিল, নানির গলা ছেড়ে নানা বিস্ময় পড়ে গেল এবং ওই দিন নানা মারা যায়। সকালে উঠে যখন মামারা দেখলো নানার দুইটা দাঁত তখন ভাঙা ছিল। যাই ঘটনা এখানে শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু কিন্তু তা না হয়ে ঘটনাটা আরও বেশি বেশি সামনের দিকে গেল। আমার নানার ছোট ছেলে মানে ছোট মামা, উনি বেনাপোলে থাকতো আমার বন্ধুর বাসায়।
This track was downloaded from FusionBD.com.
নানা মারা যাওয়াতে মামা মামা ভাবলো যে আজ ওনার মার সাথেই ঘুমাব। ছোট মামা নানার ঘরে ঘুমিয়েছিল, রাত অনেক রাত হলো কিন্তু তেমন কিছু লক্ষ্য করলো না। কিন্তু ঠিক ফজরে আজানের সময় মামা লক্ষ্য করলো ঘরটা কেমন যেন গম্ভীর হয়ে আছে, মনে হচ্ছে ঘরের ভিতর কেউ একজন আছে এবং মামার গায়ের পরে শুয়ে আছে। মামার হাত এত ভারী হয়ে গেল, হাত পা এত ভারী হয়ে গেল যে উঠে বসে কাউকে ডাকবে সেই শক্তিটুকু মামা পাচ্ছিল না। নানা মামা ভাবলো হয়তো নানা মারা গেছে, এই এই কারণে তার মনে হচ্ছে। সেদিন আর কিছুই হয় নাই, পরে মামা চলে আসলো রেনাপোলের বন্ধুর বাসায়। সেখানে সব ঠিকঠাকই চলছিল, প্রায় এক মাস মতন পরে ঠিক সেই একই সিমটম দেখাছিল মামার। মামার ডান পা হঠাৎ শুরু হয়ে যেতে লাগলো। তখন বন্ধুর মা বন্ধুর সবাই ফ্যামিলির সবাই খুব উদ্বিগ্ন হয়ে গেল, চিন্তা করলো হয়তো এটা নর্মাল কিছু একটা। কিন্তু কোনো ডাক্তার বা কোনো কবিরাজ কোনো হুজুর কোনো কোনো কিছুই কেউ বলতে পারল না আসল ঘটনাটা কী হচ্ছে। যাই হোক, মামা এক মামা হঠাৎ করে একদিন দেখলো তার চোখে দেখতে পারত না। আজব বিষয় হলো মামা চোখে দেখতে পারত না, অনেক ডাক্তার দেখিয়েছে, এমনকি ইন্ডিয়া ব্যাঙ্গালোরেও একটা ডাক্তার দেখিয়েছে, কিন্তু কেউ বলে সবাই বলে চোখ তো ঠিকই আছে, না দেখতে বলে এমন কী করার আছে। আজব একটা বিষয় হলো মামা দেখতে পেতে শুধু তাদের দুনিয়া, তারা ঠিক তারা যা দেখাতো মামা ঠিক তাই দেখত। যেমন মামা দেখত অনেক দূর থেকে একটা বড় একটা চিল, চিল পাখি যেমন অনেক দূর থেকে উড়ে আসতেছে, অনেক দূর থেকে উড়ে এসে একটা খাটের পাশে এসে বসল, বসে মামার দিকে তাকিয়ে আছে। সেটা একটা মেয়ে, একটা নিষ্ঠুর একটা মেয়ের চেহারা। মেয়েটা অনেক সুন্দর কিন্তু এমন এমন নিষ্ঠুর মানে রাগান্বিতভাবে মামার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে মামা কী সেটা বলবে। হঠাৎই মামার ঘুম ভেঙে যায়, মামা নানির বলে যে ওরা আসছে মা ওরা আসছে। কিন্তু মামা যেহেতু চোখে দেখতে পারতো না, শুধু তাদের তারা যা দেখাতো শুধু তাই দেখতে পারতো। একদিন হঠাৎ মামা কানে শুনতে পারে না, কিন্তু আজব বিষয় আরও মামা কানে শুনতে পারতো না শুধু মানুষের কথাগুলো, একটা হাত থেকে একটা প্লেট পড়ে গেল মামা ওটা শুনতে পারতো, কেউ একজন হেঁটে যাচ্ছে হাঁটার শব্দ শুনতে পারতো, কিন্তু মানুষ যে কথা বলতেছে সেই কথা বলাটা মামা শুনতে পারতো না, শুধু মানুষের কথাটা শুনতে পারত না। এমনকি মামার খুব দিন 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 সেদিন মামা খুব অবস্থা খারাপ দিক দিয়ে যাচ্ছে। তখন বাসার সবাই খুব চিন্তিত হয়ে গেল, অনেক কবিরাজ দেখালো, শেষমেশ নানি মামার আশা ছেড়ে দিল, ভাবলো আর হয়তো আর সম্ভব না। একদিন হঠাৎ মামা নানিরে বললো মা আজকে আজকে না আমি কিছুই দেখতে পাচ্ছি না, কোনো পাখিও আসতেছে না আমার কাছে, কেউ আমার কিছু বলতেছে না।
আপনার মামার তারপরে কি হয়েছিল শেষ মুহূর্তে?
শেষ মুহূর্তে মামা হঠাৎ করে একদিন বমি অনেক বমি টমি করে মামা রাত্রে মারা যায়।
আপনার মামাও মারা যায়? তারপরে আর কেউ মারা গেছে আপনাদের ফ্যামিলি?
তারপরে নেক্সট ওই দিন রাত্রে আমার বন্ধুর মা দেখে একটা ছোট্ট একটা আলো, ক্যান্ডেলের উপরে যেটুকু একটা আলো থাকে ওই আলোটুকু তার বাসার চারদিকে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা মাথার কাছে এসে নেমে যায় ওই দিন যেদিন মামা মারা যায়। পরে ঠিক তার পরের দিন বন্ধুর মা আবার দেখে যে ওই সেম পাখি, ওরকম একটা পাখি মা ওর বন্ধুর মা একটা খোলা একটা মাঠের ভিতরে একটা খাটে একা শুয়ে আছে এবং ওই পাখিটা অনেক দূর থেকে এসে খাটের পাশে বসে বলতেছে এই রাত্রের পালা। তখন আমার বন্ধুর মা খুবই খুবই চিন্তিত হয়ে গেল এবং বাসার সবাই তখন খুবই চিন্তিত হয়ে গেল। তখন নানি একটা হুজুরের কথা শুনে, বাঘেরাতে একটা হুজুরের কথা শুনে, হুজুরের কাছে যায় এবং হুজুর আজব বিষয় হলো হুজুরের কাছে যাওয়ার সাথে সাথে হুজুর সব কিছু ভুলে যায়, একদিন তার ফ্যামিলিতে যা ঘটছে সব কিছু হুজুর বলে। তখন নানি খুব কান্নাকাটি করে, নানি খুব কান্নাকাটি করে তার বলে যে একটু ব্যবস্থা করেন। হুজুর তখন বলে যে আমি আমি চেষ্টা করে দেখতে পারি, আসলে আমি সঠিক বলতে পারবো না, আমি চেষ্টা করে দেখতে পারি। একদিন হুজুর আসে ওদের বাসায়, সে পুরো ঘরটা পুরো অন্ধকার করে দেয়, অন্ধকার করে জিন নিয়ে আসে। জিন তখন আমার বন্ধুর মা সবাই ওই জন্যই ছিল, বন্ধু নিষ্কানে শুনছে, জিন বলছে যে আপনার দূর শুরু করেন আমার আলোর ভিতর করে আসতে খুব কষ্ট হয়। তারপর আস্তে আস্তে জিন বললো যে আসলে ঘটনাটা ঘটছিল ওই দিন যেদিন নানা ওই কাশ্মীর করছিল, ওইখানে ওখানে একটা ওখানে আসলে ব্রিটিশ আমলে ওখানে মেয়েদের পুরানো হতো, ওই দুই চার তিনটা মেয়ে ওখানে ক্যাথলিকে বসেছিল, তাদের গায়ে লাগছিল। তারা তখনই নিয়ত করছিল যে এদের ফ্যামিলি কাউকে বাঁচতে দিবে না। তখন জিন বলে যে আমি আমি অনেক আমার বয়স অনেক, আমি চেষ্টা করব আমার ছেলেরা আছে তাদের নিয়ে চেষ্টা করব। একদিন তারপরে একদিন ওই যে নানা যে ঘরে থাকতো সেই ঘরে, সেই ঘরে সব ঘরটা মাটির ঘর ছিল, ঘরটা লেপে।
আচ্ছা, থ্যাংক ইউ। আপনার মামা তারপরে হচ্ছে সেই সমাধানটা আপনারা পেয়েছিলেন?
সমাধানটা পেয়েছি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু SMS রয়েছে। অয়ন আমাকে SMS করেছেন এবং অয়ন SMS করে বলেছেন যে আচ্ছা আচ্ছা আমাকে আচ্ছা কাউকে একজনকে তার কথা বলতে বলেছেন আর কি। সাথী আমাকে SMS করেছেন, SMS করেছেন শুভ্র, এছাড়া আমাদেরকে SMS করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি মঞ্জুর SMS করেছেন, আমাকে ফাজিল ভূত SMS করেছেন, ফকরুল জেসি বৃষ্টি SMS করেছেন, এবং SMS করেছেন আমাকে আমাকে SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে সিবয়, SMS করেছেন টিকটুকি মামুন, SMS করেছেন আমাকে আবু বাক্কর বাগেরহাট থেকে, এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি শামীম, SMS করেছেন আমাকে রবিন সহ আরো অনেকে। আপনি যদি SMS করেছেন তাহলে মোবাইলের মেসেজ আপনি যে টাইপ করুন SHOUT আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে আসছি পরবর্তী ঘটনায়। আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন?
আমি নাগালপাড়া থেকে এসেছি। আমি নর্দার্ন ইউনিভার্সিটি বনানী ক্যাম্পাসে BBA করতেছি ফোর্থ সেমিস্টারে। আজকে আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার আব্বার ঘটনা। এটা আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে ঘটছিল। তো আমার আব্বা, এটা প্রায় 80 সালের দিকের কথা, আমার আব্বা তখন ঢাকায় চাকরি করে। কোনো একটা কারণে উনি রাত 10টা কি 11টার গাড়িতে বাড়িতে যায়, আর আমাদের তখন আমাদের বাড়িতে যাইতে 3-4 ঘন্টা লেগে যেত। তো ওই সময় উনি প্রায় রাত্রের 1-2টার দিকে বাড়িতে যায় পৌঁছে। আমাদের বাড়িটার একটা মনে থাকবে, আমাদের বাড়িটা হচ্ছে একবারে গ্রামের এক পাশে, এটার চারপাশে কিছু একটা হিন্দু বাড়ি আছে অনেক পুরাতন। এই হিন্দুদের এখানে অনেক বড় বিশাল একটা বাগান আছে, বাগানের ভিতরে 2-3টা শ্মশান ঘাট আছে, আর 2 বর্ণের হিন্দু বাস করতো, হিন্দুদের কবরস্থানও আছে এখানে। তো এই জঙ্গলের ভিতর দিয়ে, এই বাগানের ভিতর দিয়ে যেতে হতো। তো আব্বা একা একা হাঁটছে বাগানের ভিতরে, ঠিক ঢুকার আগে আব্বা দেখে যে এক মহিলা ওনার সামনে সামনে দিয়ে যাচ্ছে। তো ওই মহিলাটা আসলে আব্বা পিছন থেকে দেখে যা বুঝলো, তা হচ্ছে আমাদের গ্রামে একটা পাগলি মহিলা ছিল। ওই পাগলি মহিলার আব্বা মনে করছে যে ওই পাগলি মহিলা যাচ্ছে। আব্বা পিছন পিছন যাচ্ছে, পাগলি মহিলার প্রবলেম নাই। কিন্তু কিছু তো যাওয়ার পরে আব্বা খেয়াল করলো যে আব্বা যতই দ্রুত হেঁটে সামনে যাওয়ার চেষ্টা করতেছে, ওই পাগলি মহিলা আব্বাকে সাইড দিচ্ছে না। তো আব্বা একসময় বিরক্ত হয়ে বলছে, এই সর। তো তখন দেখে যে পাগলি মহিলা আব্বার দিকে তাকাইছে এবং বলতেছে, আমি তো আপনাকে রাস্তা দিচ্ছি কি। তখন আব্বা খেয়াল করছে চাঁদের আলোয় যে আসলে ও তো পাগলি মহিলা না, আসলে পাগলি মহিলার ফেসটা হচ্ছে একটা কুকুরের ফেসের মতো, দুই পাশ দিয়ে অনেক বড় বড় দাঁত বের হয়ে গেছে। আব্বার কথা এটা পিচাস। তো আব্বা প্রচণ্ড ভয় পাইছে, কিন্তু তারপরও মনে করছে যে এখানে যদি উনি ফিট হয় বা এই রাতে কি হবে। তো উনি এজন্য একটু ডিস্টেন্স বজায় রেখে পিছন পিছনে হাঁটা শুরু করছে, এবং অনেক একটু ডিস্টেন্স এখানে সিগারেট ধরাইছে, পিছন পিছনে হাঁটা শুরু করছে। তো যখন বাগানের মাঝামাঝি আসছে তখন দেখে যে পাগলি মহিলাটা সাইড দিয়ে চলে গেছে। তো আব্বা আর ওইখানে কিছু বলে নাই, চলে আসছে। তো আসার পরে সামনে একটা শ্মশান ঘাট পড়ে, ওই শ্মশান ঘাটে যখন আসছে তখন দেখে যে অন্য কোনো দিকে বাতাস নাই, কিন্তু আব্বা কোনোভাবে এত বাতাস, মানে প্রচণ্ড তুফান হলে যেরকম হয় ওই তুফানের মতো আব্বারে যাইতে দিচ্ছে না সামনে। তো আব্বা কি অনেক কষ্টে দোয়া টোয়া পড়ে তারপর ওইখান থেকে আসছে। আসার পরে বাড়িতে আসতে আসতে 3:30-3:30 বেজে গেছে। আব্বা এসে কাউকে কিছু বলে নাই, দাদার পাশে একটা খাট ছিল, ওই খাটে শুয়ে পড়ছে। তো শুয়ে পড়ার পরে শীতকাল ছিল, আব্বা গায়ে কাঁথা দিয়ে ঘুমিয়ে পড়ছে, আর পায়ের কাছে ওনার একটা জানালা ছিল। তো হঠাৎ আব্বা খেয়াল করছে যে কতক্ষণ ঘুমাইছে আব্বা জানে না, একটু তন্দ্রার মতো আসছে, দেখে যে ওনার পায়ের ওইখান থেকে কেউ একজন জানালা দিয়ে টানতেছে, কাঁথাটা টানতেছে। তো আব্বা আমরা যেরকম অর্ধেক খাটের সাথে হেলান দিয়ে বসছে, যেরকম আব্বা এরকম বসছে, বসার পর আব্বা ব্যাপারটা দেখলো যে চাঁদের আলোয় ওই একটা ছেলে টোকাইদের মতো অনেকটা, অনেক ছোট, জানালা দিয়ে, মানে এমন অবস্থা যে জানালা ওর ফেসটা কিছু অংশ দেখা যাচ্ছে এরকম, যে ওর মাথায় অনেক গোটা থাকলে যেমন হয় না, বিটি থাকলে যেরকম হয় এরকম চাঁদের আলো দেখা যাচ্ছে, আর মুখ থেকে ও ফিস ফিস একটা শব্দ করতেছে। ও কিছু বলতেছে কিন্তু আব্বার কাছে মনে হচ্ছে এই টাইপের একটা শব্দ। তো আব্বা কি করছে, যখন খেতাটা আস্তে আস্তে যাচ্ছে কাঁথাটা, আব্বা কি করছে এটার একটা সাইড ধরে ফেলছে। ধরে ফেলার পরে দেখে যে ওই সাইড থেকে টান আসছে আস্তে আস্তে, যে ও যে টানতেছে এটা বোঝা যাচ্ছে। আব্বা এটা তো ভয় পায়, আব্বা তাড়াতাড়ি উঠে দাদাকে ডাক দেয় পাশের খাট থেকে। তো দাদা উঠে যায়, উঠে যাওয়ার পর উনাকে সব ঘটনা বলে যে এই ব্যাপারটা। তো তখন দাদা উঠে দরজা টরজা খুলে, আমাদের তখন কারেন্ট ছিল না, আমাদের মানে 3 বছর হয়েছে মাত্র কারেন্ট আসছে এরকম একটা বাড়ি। তো আব্বা উঠে তারা হালকে নিয়ে হেলকে নিয়ে বাইর হচ্ছে, তারপরে চারপাশে খুঁজলো না কিছু না বলতে এই আর কি। পরে আব্বা দাদাকে যখন কারেন্টটা বলছে, দাদা অনেক বকা দিতে যে রাত্রে এরকম যেন না আসে।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে বেশ কিছু এসএমএস শুরু হয়েছে আমাদের কাছে। আবির টঙ্গী থেকে লিখেছেন, এক একা শুনছেন, তার ভয় করছে। এবং কামনা আখতার আমাকে এসএমএস করেছেন মেহেরপুর থেকে। রয় আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশ হেরেছে তো কি হয়েছে, পাকিস্তানের সাথে জিতবে ইনশাল্লাহ। আমাদেরকে ইয়াসিন এসএমএস করেছেন, আমি এবং আমার ফ্রেন্ড ভূত এফএম শুনছি এবং তাদের ভয় করছে, তা লিখেছেন। অয়ন আমাদেরকে লিখেছেন ছাতক থেকে। এছাড়াও সাকিব আমাদের এসএমএস করেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রেডিও ফুর্তিকে। আরিফ আমাদের এসএমএস করেছেন রেডিও ফুর্তিকে, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদেরকে এসএমএস করেছেন এফ এম গোলাম রিফাত, তারা সবাই ভূত এফএম শুনছেন। এছাড়াও সোনারি আমাদেরকে খুলনা থেকে এসএমএস করেছেন, তিনি ভূত এফএম শুনছেন। হাসান আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনিও আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদেরকে আমাদেরকে দেখতে পাচ্ছি মুন্নি এসএমএস করেছেন, এসএমএস করেছেন। আকাশ শাওন এসএমএস করেছেন ময়মনসিং থেকে আমাদেরকে। ইভা শাহজাহান, নোমান রিমন আমাদের এসএমএস করেছেন, শাওন ময়মনসিং থেকে এসএমএস করেছেন। লিটা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, আচ্ছা নাম লেখেননি এরকম একজন। আমাদেরকে রাজিয়া এসএমএস করেছেন গ্যান্ডোরিয়া থেকে। আমাদেরকে শাকুর এসএমএস করেছেন, এসএমএস করেছেন। অদিত এসএমএস করেছেন, ববি রাইসা এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন। শুভ্র এসএমএস করেছেন আমাদেরকে, বিমল এসএমএস করেছেন, আমেনা সহ আরও অনেকে। যাই হোক, আপনারা যদি এসএমএস করছেন তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ 53948 40 নাম্বারে। আপনারা ইমেলের মাধ্যমে এবং আপনারা এসএমএস এর মাধ্যমে আপনাদের যে কোনো মতামত কিন্তু জানাতে পারেন। আপনাদেরকে কখনোই এভাবে বলছি না যে এসএমএস করার কন্ডিশন কি হচ্ছে, ভূতকম খুব ভালো হচ্ছে, নো, আমি কখনোই সেটা বলছি না। সুতরাং আপনাদের মতামত যদি আপনারা জানান তাহলে অবশ্যই অবশ্যই সেই আপনাদের সেই সমস্ত উপদেশ বলুন আর আপনাদের সেই সমস্ত মতামত বলুন, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা হয়তো আরও বেশি আপনাদেরকে আনন্দ দিতে পারবো ভবিষ্যতে। যাই হোক, আমরা চলে যাবো পরবর্তী ঘটনায়। বলেছি যে আর অনেকেই এখানে আসেন যারা হয়তো তাদের ঘটনাগুলো এখানে এসে শেয়ার করতে চান কিন্তু যে কোনো কারণেই হোক শেষ মুহূর্তে আর আসতে পারেন নাই, সেরকম আরও একজন আছেন আমার কাছে এখানে। এবং যশোর থেকে আমাদেরকে এসএমএস করেছেন সালমান আল মাহিয়ান, তার এসএমএস, তার ইমেলটি আমি পড়তে চাই এবং তিনি বলছেন যে আমার ইমেলটি পড়লে আমি খুশি হব। আচ্ছা, তিনি লিখছেন, হ্যালো রাসেল ভাই, নিশ্চয়ই ভালো আছেন, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আজকে আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আমি অনেক দূরে থাকি বলে এখানে এসে ঘটনা শেয়ার করা পসিবল না। কথা না বাড়িয়ে আমি আমার ঘটনা শুরু করি। সময়টা 2011 মার্চ মাস। আমি এবং আমার মা খুলনাতে আমার নানু বাড়িতে বেড়াতে যাই। প্রথম 4 দিন কোনো প্রবলেম হয় নাই। 5ম দিন রাতে খাবার খেয়ে আমি আমার রুমে ঘুমিয়ে যাই। সেই দিন কোনো কেন যেন আমার ঘুম আসছিল না। ঘুম না আসায় আমি মোবাইল ফোনে গান শুনতে থাকি। রাত 10টার দিকে আমি মোবাইলে গান শুনতে শুনতে বাড়ির উঠানে আসি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আমি একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। হঠাৎ আমার চোখ চলে যায় বাড়ির মেইন ফটকের দিকে। আমি স্পষ্ট দেখতে পাই আমার এবং দেখতে পাই যে বাড়ির বাইরে একটা টর্চ লাইট পড়ে আছে এবং সেটা জ্বালানো অবস্থায় ছিল, সেই জন্য আমি সেটা দেখতে পাই। আমি কিছু মনে না করে টর্চ লাইটটার দিকে এগিয়ে যাই। তখন আমি লাইটটা উঠে যখন আমি লাইটটা উঠাতে যাই তখন সেটা বন্ধ হয়ে যায়। আমি মাটিতে হাত দিয়ে সেটা খুঁজে পাই না। আমি খুব ভয় পেয়ে যাই। হঠাৎ আমার হেডফোনের গান বন্ধ হয়ে যায় এবং আমি তাকিয়ে দেখি যে মোবাইলের চার্জ নেই। কিন্তু কিছুক্ষণ আগে আমি মোবাইলে ফুল চার্জ দিয়েছিলাম। 5 মিনিট পর মোবাইলটা সুইচ অফ হয়ে যায়। আমি আরো ভয় পেয়ে যাই। চারিদিকে খুব অন্ধকার, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ দূরের তালগাছ থেকে কেউ নেমে আসার সাউন্ড শুনতে পাই। সাউন্ডটা ধীরে ধীরে বাড়তে থাকে। এক সময় সাউন্ডটা আমার পেছন থেকে আসতে থাকে। আমি ভয়ে জমে যাই। আমি ভয়ে ভয়ে পেছনে তাকাই। আমি কিছু কিছুই দেখতে পাই না। একটু পর আমি দূর থেকে হারিকেন নিয়ে কাউকে আসতে দেখি। লোকটি আমার দিকে আমাকে দেখে আসছিল, এগিয়ে আসছিল, এবং সে যখন আমার একদম কাছে চলে আসে তখন আমি যা দেখি সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। হারিকেনের আধো আলো এবং আধো আলোতে আমি দেখতে পাই যে লোকটা দাঁড়িয়ে আছে, সে আর কেউ না, অবিকল আমার মতো দেখতে একজন। ভয়ে মুখ থেকে কোনো সাউন্ড বের হচ্ছিল না আমার। 7-8 সেকেন্ড পর আমার মতো দেখতে লোকটা আমাকে খুব জোরে একটা থাপ্পড় মারে। আমি কিছু করার আগে দেখি সে আমার সামনে আর নেই। আমি পিছনে তাকিয়ে দেখতে পাই সেই টর্চ লাইটটা পড়ে আছে এবং সেটা জ্বলছে। হঠাৎ আমার গলায় একটা চাপ অনুভব করি, গলায় হাত দিয়ে বুঝতে পারি একটা হাত আমার গলা টিপে ধরে আছে। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে আমি আমার বিছানায় আমাকে আবিষ্কার করি। আমি জানি না কিভাবে এবং কোন মানে কখন আমি আবার এখানে এলাম। আমি বেড থেকে উঠে বাথরুমে ব্রাশ করতে যাই, তখন চোখ যায় মিররের দিকে। আমি দেখতে পাই আমার গলায় স্পষ্ট একটা বড় 5 আঙ্গুলের ছাপ। কেন এমন হলো আমি জানি না। এই ঘটনার একদিন পর আমি নানু বাড়ি থেকে চলে আসি। এরপর অনেকবার নানু বাড়িতে গেছি, কিন্তু এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হইনি। রাশেদ ভাই, এই ছিল আমার ঘটনা। আমার ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। হ্যাঁ, আপনার ঘটনাটি ভালো লেগেছে এবং সেই জন্যই পড়ে শোনালাম। এবং আপনারা যারা এখন শুনছেন এবং চান রেডিও ফুর্তিতে এখানে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে, তাদেরকে বলবো আপনারা চলে আসুন। এবং সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে এবং সেখানে ইমেল পাঠাতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, আর এটার স্পেলিংটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আমাদেরকে সুরজিৎ এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে, এবং আমাদেরকে তিনি বলছেন যে ভূত এফএম জমে উঠেছে। মাসুম, দীপু, রাজা, বাদল তারা এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও বাদশাহ আমাদেরকে এসএমএস করেছেন ওল্ড ঢাকা থেকে, সুশী রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং তিনি রেডিও ফুর্তিকে বার্থডে উইশ করেছেন। মনির আশুলিয়া থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি কবরস্থানের কাছাকাছি থেকে ভূত এফএম শুনছেন। আকরাম আমাদের এসএমএস করেছেন এবং ইকবাল খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। মাহি এসএমএস করেছেন আমাদেরকে তন্ময় হুমায়ুন রোড থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দৃষ্টি যশোর থেকে, এবং আমাদেরকে তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে হিবুল জয়েন করেছেন এবং আমাদের সাথে জয়েন করেছেন ফারুক, নোমান, মতিউর, আদুর আমাদের সাথে জয়েন করেছেন। এসএমএস জয়েন করেছেন আমাদের সাথে ইবনুল এয়ারপোর্ট থেকে। তানজিল আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে নোমান আহমেদ সিলেট থেকে। সবাই বাদ্য উইশ করেছেন বেশিরভাগই আজকে। আশিক আমাদের সাথে এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। নীল আমাদেরকে এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে জিকির। এসএমএস করেছেন আমাদেরকে ইমরান। এছাড়া আমাদেরকে অন্তু এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমুন এবং ফেরদৌস সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন এসএই চলুটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাবো পরবর্তী ঘটনা, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.
আজকে আরো একবার আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আজকে ফুর্তির 6 বছর শেষ করে 7 বছরে পড়ার দিন। সুতরাং আজকে ফুর্তির জন্মদিন, মানে আজকে মানে কি রাত 12:50 বাজে, সুতরাং গতকাল হয়ে গেছে। তো যাই হোক, আমরা গতকালে শুরু করেছিলাম, আজকে এখনো পর্যন্ত ভূতত্ব শুনছে মানে চলছে। তো সুতরাং আমরা 6 বছরের শেষ মুহূর্তে, 6 বছর থেকে যখন 7 বছরে পড়লো তার শেষ মুহূর্তে আমরা ভূতত্ব শুরু করেছিলাম। যাই হোক, এই 6 বছর ধরে আপনাদের ভালোবাসার কারণে, আপনারা সাথে থাকার কারণেই আমরা এতটা পথ পাড়ি দিতে পেরেছি এবং আশা করছি ভবিষ্যতে আমরা একইভাবে আপনাদেরকে আনন্দ দিয়ে যাব। তো আজকে আমাদের কাছে যারা আজকে এই মুহূর্তে এসএমএস পাচ্ছেন, তারা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম এসএমএসের মধ্যে আমাদেরকে উইশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ফুটিকে তারা কতটা ভালোবাসেন সেটাই বোঝাচ্ছেন। তো আমরা ভাবছি যে ভবিষ্যতেও আপনারা ঠিক এইভাবেই, আমরা বিশ্বাস করি যে এভাবে আমাদের সাথে থাকবেন। যাই হোক, আমরা চলে যাবো ঘটনায়। আমাদের নেক্সট আর একজন নতুন গেস্ট এসছেন, তার কাছে আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসছেন।
হ্যালো লিসনার্স, আমি আলামিন, আমি ফরিদপুর আন্ডিতে থেকে ফরিদপুর আন্ডিতে পড়াশোনা করছি। আমার হোম ডিস্ট্রিক্ট হলো যশোর।
এখানে এসে উপস্থিত হয়েছেন। যাই হোক, আমরা প্রথম ঘটনা যাচ্ছি, তার একটা কবর নিয়ে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনায় আমরা যাবো।
ঘটনাটা আজ থেকে প্রায় 3-4 বছর আগে, এটা আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনি। ঘটনাটা বাগেরহাট জেলা। তো আমার ফ্রেন্ডটার বাসার পাশে একটা হিন্দু ফ্যামিলি থাকতো, ওই হিন্দু ফ্যামিলিতে একটি মেয়ে সুইসাইড করে মারা যায়। তো মেয়েটি যখন মারা যায়, মারা যাওয়ার পর মেয়েটির ডেড বডিটা মেয়েটার লিভিং রুমে বেডের উপরে পাওয়া যায়। তারপর হিন্দু ধর্মের রীতি অনুযায়ী মানে লাশটিকে পুড়িয়ে ফেলার জন্য সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করা হয়। বাট সেদিন সারাদিন অনেক বৃষ্টি হচ্ছিল, সারাদিন হচ্ছিল প্লাস রাত্রিবেলাতেও অনেক বৃষ্টি হচ্ছিল, যার জন্য লাশটি পুরানো সম্ভব হয়নি। অ্যাট লাস্ট ফ্যামিলির ওই মেয়ে ফ্যামিলির আদার্স যারা মেম্বার ছিল তারা ডিসিশন নিল যে লাশটি না পুড়িয়ে মাটি চাপা দেওয়া হবে। এরপর লাশটি মাটি চাপা দেওয়া হয় এবং মেয়েটি তার যে বেডের উপরে মারা যায়, সেই বেডের বেডশিট অ্যান্ড কাঁথা এগুলো সহই আর কি ওই মেয়েটাকে মাটি চাপা দেওয়া হয়। এরপর কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন রাতে মেয়েটির মা স্বপ্নে দেখে যে মেয়েটি তার মাকে স্বপ্নে দেখাচ্ছে যে আমি মরিনি, আমি বেঁচে আছি, তোমরা আমাকে নিয়ে যাও, এরকম। এইভাবে মেয়েটির মা কন্টিনিউ কয়েকদিন স্বপ্নে দেখে। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রাত্রিবেলা অনেক ঝড় বৃষ্টি শুরু হয়, তখন আনুমানিক প্রায় রাত 1:30 মতো বাজে। হঠাৎ করে মেয়েটির বাবা মার যে লিভিং রুমটা, ওই লিভিং রুমের বাইরের থেকে নক করার সাউন্ড হয়। এখানে বলে রাখা ভালো যে মেয়েটি মারা যায়, মেয়েটির নাম ছিল দীপা। এরপর যখন বাইরে থেকে নক করা হয়, তখন মেয়েটির বাবা মানে ভেতর থেকে জিজ্ঞাসা করে যে বাইরে কে। তখন বাইরে থেকে একটা কণ্ঠ বলে যে বাবা আমি দীপা, দরজা হলো। তখন মানে সবার ওই মেয়েটার বাবা এবং মা দুজনেই খুবই স্ট্রেঞ্জ হয়ে যায়, কারণ যে মানুষটাকে তারা নিজ হাতে সমাধি দিয়ে আসছে কিভাবে সে ফিরে আসতে পারে, এবং কণ্ঠটাও ছিল সেম সেই দীপার মতোই। এরপর তার বাবা মা দুজনে অনেক ভয় পেয়ে যায়, আর ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। যদি কখনো ঝড় বাদলের রাতে আপনার ঘরের দরজায় আপনার কোনো মরে যাওয়া আত্মীয় এসে যদি দরজা খুলতে বলে, তখন নিশ্চয়ই এটা খুবই একটা স্কেয়ার্ড হওয়ার মতো ব্যাপার। তারপর মেয়েটির বাবা মার দরজাটা খোলে না। এক পর্যায়ে মেয়েটা অনেক ডাকাডাকি করে, তো দরজার সাইডে জানলা ছিল, মেয়েটির বাবা সাহস করে জানলাটা খোলে এবং খুলে দেখে সত্যি সে দীপা দাঁড়িয়ে আছে জানলা কাছে এবং তার মুখটা অনেক মলিন। এরপর মেয়েটির বাবা অনেক মানে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যাওয়ার পর জানলাটা আটকে দেয়। ঘটনা এখানে শেষ না, ঘটনা মানে এরপর আরো সিরিয়াস মানে দিকে মোড় নেয়। সেটা হলো এই ঘটনা ঘটার প্রায় 1 মাস পর মেয়েটি যে রুমে সুইসাইড করে, ওই রুমে মেয়েটির আপন বড় ভাই সুইসাইড করে। এবং তার সপ্তাহ 2 পর মানে পরপর 2 ফ্যামিলি মেম্বার চলে যাওয়ার যে শোক, এই শোক কাটাতেই যে মেয়েটি মারা যায়, ওর ছোট আর একটা বোন ছিল, তার বয়স ছিল 2-3 বছর, ওই বাচ্চা মেয়েটি আগুনে পুড়ে মারা যায়। তো একটা ফ্যামিলিতে মানে এতগুলো ফ্যামিলি মেম্বার একবারে কন্টিনিউ চলে যাওয়াতে আদার্স যারা অ্যালাইভ ছিল তারা খুবই স্ক্যাড হয়ে পড়ে। দেন তারা একজন তান্ত্রিকের মানে আশ্রয় নেয় এবং তাকে বলে যে মানে কেন এমন কি হচ্ছে বা কি জন্য হচ্ছে, মানে এগুলাই জানার জন্য। এরপর তান্ত্রিকটাকে ওই মেয়েদের বাসায় আনা হয় এবং তান্ত্রিকটা তার যত আধ্যাত্মিক সব মানে পাওয়ার ছিল সবগুলো দিয়ে অনেক চেষ্টা করে, বাট কোনো সুনির্দিষ্ট কারণ বের করতে পারে না। এক পর্যায়ে তান্ত্রিকটি বলে যে তাকে ওই মেয়েটিকে যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানে নিয়ে যেতে। তারপর মেয়েটির সমাধিস্থলে তান্ত্রিককে নিয়ে যাওয়ার পর তান্ত্রিক এক পর্যায়ে বলে যে কবরটি খোঁড়ার জন্য, দেন কবরটি খোঁড়া হয়। কবরটি খোঁড়ার পর আরো বিস্ময়কর কিছু মানে অপেক্ষা করছিল। তখন কবরটি খোঁড়া হয় মেয়েটি মারা যাওয়ার প্রায় দেড় মাস পর। তো নর্মালি একটা মানুষ মারা গেলে তার তিন চার দিনেই তার লাশটি মানে অনেক পচে যায়, বাট তখনও মেয়েটির ডেড বডিটা সম্পূর্ণ একদম তাজা ছিল। মানে যেমনটি এমনটি মনে হচ্ছিল যে তার তাকে আজকে মানে যেদিন ইয়ে করা হয়েছে সেদিনে দাফন করা হয়েছে বা মাটি চাপা দেওয়া হয়েছে এরকম। এবং আমি ফার্স্টে বলছি যে মেয়েটিকে যখন মাটি চাপা দেওয়া হয় তখন তার বেডশিট এবং কাঁথা এগুলো সহই একবারে মাটি চাপা দেওয়া হয়। তো সবাই আরেকটা ব্যাপার লক্ষ্য করে যে সেটা হলো ওই মেয়েটির ডেড বডিটা যে বেডশিটটার প্রায় অর্ধেক পরিমাণ অংশ খেয়ে ফেলছে, অর্থাৎ ওই ডেড বডিটার মুখের ভিতরে। এরপর তান্ত্রিকটি মানে ডেড বডিটাকে উপরে উঠাইতে বলে। উপরে উঠানোর পর কাপড়টি বের করে মানে পুড়িয়ে ফেলা হয়, দেন তখন ওই তান্ত্রিকের কথা মতো ওই মেয়েটার ডেড বডিও পুড়িয়ে ফেলা হয়। এরপর ওই ফ্যামিলিতে আর এমন বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি।
আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনি মানে এই ঘটনাটা আপনি যেখান থেকে শুনেছেন বা যেখান থেকে জেনেছেন এলাকার সবাই তো এই
ঘটনাটা এই ঘটনাটা ঘটার পরে মানে ওই টোটাল এলাকার লোকজন মানে খুবই আতঙ্কের ভিতরে ছিল, মানে খুবই ভয়ের ভিতরে ছিল,
সবাই বেশ ভয়ের মধ্যে সময় কাটিয়েছেন। তো এই ঘটনাটা কোথাকার বলেন, যশোরের কোন একটা এলাকার, তাই তো?
না, এটা হলো বাগেরহাটের
কোন একটা এলাকা, সরি আমি গুলিয়ে ফেলেছি। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। তার মাঝখানে আমরা কিছু SMS করে ফেলি। আমাকে অয়ন SMS করেছেন ছাতক থেকে, এবং আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি রুমা, তিনি জন্মদিনের উইশ করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তপু, জীবন, আসিফ, ফিরোজ, এছাড়া আমাদেরকে SMS করেছেন অনন্যা, হাফিজ, রুবেল, জাহিদ, শামীম, তারা সবাই আমাদেরকে উইশ করেছেন ময়মনসিং থেকে। আমাদেরকে রাকেশ SMS করেছেন চট্টগ্রাম থেকে, এছাড়া আমাদেরকে তিনি সবাইকে রিকোয়েস্ট করেছেন যে প্লিজ কেউ বানানো গল্প বলবেন না, নিজের রিয়েল ঘটনা বলবেন। আমি এটার সাথে একটু যোগ করতে চাই, সেই যোগটা হচ্ছে যে নিজের রিয়েল ঘটনা শুধু না, অন্য কারো রিয়েল ঘটনাও কিন্তু আপনি বলতে পারেন আপনার নিজের মতো করে, অবশ্যই তার অনুমতি নিয়ে বা তার কাছে তাকে অবশ্যই বলে আসতে হবে যে হ্যাঁ আমি আপনার এই ঘটনাটি দ্রুত সময় শেয়ার করতে চাই। অয়ন আমাকে SMS করেছেন ছাতক থেকে, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সজীব, চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, এছাড়াও তিনি আমার সাথে নতুন জয়েন করেছেন। আমাদেরকে শাওন এবং তামান্না SMS করেছেন হরিয়ান ইউনিয়ন হাউস রাজশাহী থেকে, এছাড়াও ইকবাল হুসাইন আমাদের SMS করেছেন, ইকবাল হুসাইন জীবন খুলনা থেকে, রিপন আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রনি, এছাড়াও SMS করেছেন আমাদেরকে মোহাম্মদ, আচ্ছা নামটা পড়তে পারলাম না, আরিফ আম আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে আকরাম, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি ফ্লেম বার্ড, এবং জন্মদিনে উইশ করেছেন তিনি আব্দুর রহমান মামুন, শহীদুল, জাকির, খোকন, তারা সবাই আমাদেরকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন এছাড়াও বিপ্র, এবং তিনি ভূতাশ্রমের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পলাশ আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদের লামিয়া গোমেজ, SMS করেছেন উৎস, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে SMS করেছেন, এবং তিনি রেডিও ফুটকে তিনি লিখেছেন রেডিও ফুটির অক্স এবং ভূত এফএম অলসন, তিনি সবাইকে SMS সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং মাসুম ভাইকে মিউজিকের জন্য থ্যাঙ্কস জানিয়েছেন। রাফি আমাদের SMS করেছেন হাতিরপুল থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন আরিফ, এছাড়াও SMS করেছেন আমাদেরকে আফজাল, ময়মন সিং থেকে মিল্টন, নরসিংদী, দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন সানিয়া, SMS করেছেন আমাদেরকে সিনথিয়া, SMS করেছেন মিজান চৌধুরী, SMS করেছেন বর্ণা, এছাড়াও আমাদেরকে আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আনফর্চুনেটলি আজকের এই এপিসোডটি কেউ মিস করে থাকেন তাহলে একেবারে হতাশ হওয়ার কিছু নেই, এয়ারটেল ভূত FM হন্টেড বাই এয়ারটেল আপনি আবারও শুনতে পারবেন এয়ারটেল এম রেডিওর সাহায্য নিয়ে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, এবং তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে। অ্যান্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউন মাই টিউন ফ্রম এয়ারটেল। ভূত এফএম টিউন কোড ইজ 92125 অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং অ্যান SMS, জাস্ট টাইপ সিটি স্পেস 92125 অ্যান্ড সেন্ড ইট টু 3123। দেখবেন যে ভূত এফএম টিউনটি আপনার হয়ে গেছে, এবং খুব সহজ পদ্ধতি আমি আরো একবার বলে দিচ্ছি যে আপনার মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে 92125 এবং সেটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। ঘড়িতে সময় রাত 1:01 শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী গেস্টের কাছে। আপনার নামটা বলবেন, কোথা থেকে এসছেন সেটা একটু বলবেন।
প্রথমে শুভেচ্ছা জানাই সে রেডিও ফুর্তির ষষ্ঠ প্রতিষ্ঠাবাসী। আমি এখন যে ঘটনাটি উপস্থাপন করছি এটা ঘটে গত বছর আমার সাথে। এই ঘটনাটা ছিল আমার বাড়ির ছাদে। আমি প্রতিদিনের মতো সেদিনও ছাদে উঠে রেডিও ফুর্তিতে ভিডিও শুনছিলাম। প্রতি সপ্তাহেই আমি ছাদে উঠে একা একা রেডিও ফুর্তিতে ভিডিও শুনে থাকি। তো আমি সেদিনও ভূতের ছাদে ভূতভাবে শুনছি। তো এমন সময় আমি ঘুম পাচ্ছিলাম আমার সারাদিন জার্নি করার কারণে। তো আমি গিটার মাঝে মাঝে গিটার বাজানোর চেষ্টা করছি। তো এমন সময় হঠাৎ করে রাত 1:20 অথবা 1:40 দিকে আমার খেয়াল করলাম যে আমাদের ছাদের আরেক কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম যে হয়তো বা বাড়ির কোনো ভাড়াকে সাথে উঠেছে। আমি এটাকে পাতা না দিয়ে বসেছিলাম। তো কিছুক্ষণ পর আমার মনে পড়ে যে ছাদে অনেক ফুল গাছ রয়েছে, কিন্তু ভাড়াতে ওঠার কোনো প্রশ্নই নেই, কারণ ভাড়াতে ছাদে ওঠে গেছে। তো আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করি যে আপনি কি এত রাতে ছাদে কি করছেন? সে কোনো উত্তর দেয় না। তো আমি একটু কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করি যে আমি কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন না, আপনি কে, এত রাতে ছাদে কী করছেন? তা বলার পর আমি আমার দিকে সেই মেয়েটিটা ঘুরে দাঁড়াই এবং আমি দেখতে পাই ছাদের মেঝে থেকে সে 2-3 ফিট উপরে হাওয়ায় দুলছে এবং তার চেহারাটা ছিল বিভর্ষ, থেতলে যাওয়া চেহারা। তার চোখগুলো খুব বড় বড়, মনে হচ্ছিল যেন এখনই বেরিয়ে পড়বে। তো আমি এটা দেখে এবং দেখি তার মাথা থেকে রক্ত ঝরছে। এটা দেখে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে সিঁড়ি ভেঙে আমি আসলাম এবং আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। পরে সকালবেলা বাবা মা আমাকে জিজ্ঞেস করে রাতে কী হয়েছিল, সিঁড়িতে পড়েছিলাম কেন বা কী ঘটনা। তো আমি বাবা মাকে সব ঘটনা খুলে বললে বাবা মা বলে যে বাবা বলে যে গত কয়েকদিন আগে বাবাও এরকম একটা কিছু দেখেছে। বাবা পরে আমাকে বলে যে এই ঘটনাটা হয়তো বা বাড়ি আমাদের বাড়ি যখন তৈরি করছে তখন একটা শ্রমিক ছাদের ছাদ থেকে পড়ে মারা যায়, তো হয়তো বা এই কারণে। পরবর্তীতে হুজুর এনে বাড়িতে দোয়া দোয়া করে বাড়ি বন্ধ করে দেওয়া হয়। তারপর আর কখনো এই ঘটনা ঘটেনি। তবে এখনো আমার ছাদে যেতে ভয় করে, ছাদে একা একা উঠতে পারি না।
ওকে, তাহলে এই ছিল আপনার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা ছোট একটা ব্রেক নিব এবং তারপরে আবারও ফিরে আসবো। সো কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি, আর রেডিও ফুর্তির জন্মদিনে আরো একবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা ছিলেন বলেই এতদিন পর্যন্ত আমরা আপনাদের সাথে থেকেছি এবং আপনাদেরকে ফুর্তি দিয়ে এসেছি এবং ভবিষ্যতে দিয়ে যাব। এবং এই যে 6 বছর পার করলাম আমরা এবং 7 বছরে গিয়ে পড়লাম, এই সময়েও আমরা আপনাদের সবাইকে একটি কথাই বলতে চাই, সে কথাটা না বললেই না, সেটি হচ্ছে একদম ঠিক কথা, ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমাদের সাথেই থাকুন এবং আগামীতেও অতীতে যেভাবে ছিলেন সেভাবেই আমাদের সাথে থাকবেন, সেটাই আশা করব। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। তবে তারা কিছু SMS করেছে। বাবলু আমাদের সাতক্ষীরা থেকে SMS করেছেন আমাদেরকে, আব্রাহাম সৌরভ টঙ্গী থেকে, এছাড়াও বাপ্পি মিথুন আমাদের SMS করেছেন, তারা ময়মনসিং থেকে SMS করেছেন, আমাদেরকে নসরিদ SMS করেছেন ফার্মগেট থেকে, রাফি আমাদেরকে চকবাজার থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে গৌরী, SMS করেছেন আমাদেরকে মোহাম্মদ ইকবাল ঠাকুর মান্দা থেকে, SMS করেছেন আমাদেরকে সুমি মিরপুর থেকে, SMS করেছেন আমাদেরকে লিখন, তমা, সাথী, চাঁদ, তারা চারজন মিলে একসাথে ভূত এখন শুনছেন। দিবা আমাদের এস এম এস করেছেন, বলেছেন কখনোই তিনি আমার তার এস এম এস করা হয় না, সুতরাং আমি আজকে আপনার এস এম এস করে ফেললাম। আমাকে আসলে এটা আমার হাতে নেই পুরোপুরি। তানজিম আমাদের এস এম এস করেছেন এবং এস এম এস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি যে ইয়াহিয়া এস এম এস করেছেন আমাদেরকে, মোহাম্মদ রবিউল, এছাড়া এস এম এস করেছেন পিউল, এস এম এস করেছেন মিল্টন, এস এম এস করেছেন রায়হান, এস এম এস করেছেন আমাদেরকে অন্টু, এস এম এস করেছেন অমিত, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি দিদারুল, এস এম এস করেছেন আমাদেরকে গুলফাম, এস এম এস করেছেন সবাই, ও ম্যাক্সিমামই আমরা দেখতে পাচ্ছি যে ভূত এফএমকে উইশ করে এস এম এস করাচ্ছেন। যাই হোক, আমরা চলে আসছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের গেস্টের কাছে, তার পরবর্তী ঘটনাটি আমি শুনে আসবো। আপনার নামটা আরো একবার বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন আরো একবার সবাইকে একটু জানিয়ে দেবেন।
হ্যালো লিসনার্স, আমি আলামিন এগেইন, আমি আজকে ফরিদপুর থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট হলো যশোর।
ওকে, আমরা নেক্সট ঘটনায় যাই আপনার।
হ্যাঁ জি, তো এর আগে আমরা মাঝ ধরনের অনেক ঘটনা শুনছি, বাট আমি একটা ঘটনা আপনাদেরকে এখন শেয়ার করব, এটা অনেক ডিফারেন্ট লাগছে আমার কাছে। ঘটনাটি আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনছি, ওদের এলাকায় ঘটা। তো ওদের যে এলাকাটা ওটা আর কি মানে হিন্দু এলাকা, মানে বেশিরভাগই সবাই হিন্দু ধর্মের অনুসারী। তারপর ওদের এলাকায় আর কি বড় একটা বিল আছে এবং ওই বিলটা একটা শ্মশানের সাথে সংযুক্ত। আমরা সবাই জানি যে বর্ষাকালে গ্রাম এলাকায় মানে বিলে মাছ ধরা অনেক ধুম পড়ে। তো প্রায় মানে মাঝে মাঝে রাত্রিবেলা লোকজন আর কি দল বেঁধে মাছ ধরতে যেত এবং সবাই একটা মাছ দেখতো যে মাছটা অনেক বড়, বাট সবাই বিভিন্নভাবে চেষ্টা করে মাছটিকে ধরতে পারতো না, মানে মাছটি যে কোনো উপায়ে আর কি তাদের হাত ফসকে যেত। এরপর একদিন রাত্রিবেলা অনেক বৃষ্টি হয়, তো 11:30 দিকে থেকে একটা লোক আর কি ভাবে কি যে আজকে অনেক বৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই মাছ পাওয়া যাবে, আরও অনেক লোক মনে হয় আজকে যাবে মাছ ধরতে। তখন লোকটা আর কি লাইট এবং মাছ ধরার ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে রওনা হয় এবং সেই বিলের কাছে পৌঁছায়। তারপর লোকটি তার কাছে থাকা লাইট দিয়ে দেখতেছিল যে মানে কোথায় সে মানে মাছ ধরার জন্য আর কি তার কাজ শুরু করবে। তারপর এরকম দেখতে দেখতে এক পর্যায়ে লোকটি দেখে যে সেই বড়সড় মাছটি পিলে মানে পিলের খুব কাছে এসে ঘোরাফেরা করতেছে। এরপর লোকটি মানে এক হাতে লাইট এবং আর হাতে বর্ষা নিয়ে পানিতে নেমে পড়ে এবং লোকটি যত আগায় মাছটি তত আর কি গভীর পানির দিকে যায়। বাট একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওই লোকটি এবং মাছটির ভিতরে ডিস্টেন্স ছিল অনলি 3-4 হাত, বাট লোকটা কোনো মতেই মাছটিকে ধরতে পারতেছিল না। এক পর্যায়ে মাছটি অনেক গভীর পানিতে চলে যায়, মানে তখন লোকটি প্রায় গলা পানি পর্যন্ত চলে যায়। এরপর লোকটি ব্যর্থ হয়ে মানে তীরে উঠে আসে এবং তীরে উঠে এসে আর কি মানে মাছটিকে ধরতে পারেনি, তার জন্য সে মানে ওই মাছটিকে নিয়ে অনেক খারাপ কমেন্ট করতে থাকে মানে জোরে জোরে। এবং কিছুক্ষণ পর লোকটি আবার লাইট মেরে মানে দেখার চেষ্টা করে যে মাছটি কোথায় আছে। তখন লোকটি দেখে যে মাছটি তীরে কাছে চলে আসছে। এক পর্যায়ে লাইটটা একটু দূরে রেখে লোকটি মানে গ্রাম অঞ্চলে পোলো নামে একটা জিনিস মাছ ধরার জন্য ইউজ হয়, তো লোকটি ওই পোলো নিয়ে মাছটার উপর ঝাঁপে পড়ে এবং সে মানে কনফার্ম হয় যে মাছটি পোলোর ভিতরে পড়ছে। বাট ওই পোলোর ভিতরে মানে মাছটি পড়ে এবং সেই সাথে অনেক শ্যাওলা কচুরিপানা পড়ে। লোকটি তখন ভাবে যে মানে শ্যাওলা কচুরিপানাগুলো বের করে তারপরে মানে মাছটিকে ভালোভাবে ধরবে। যখনই লোকটা পোলোর ভিতর দিয়ে হাত ঢুকিয়ে মানে শ্যাওলা কচুরিপানা টেনে বাইরে বের করে, তখনই সে দেখে কি সেগুলো কচুরিপানা বা শ্যাওলা না, সেগুলো হলো মেয়ে মানুষের চুল যেমন লম্বা হয় ওরকম লম্বা লম্বা চুল তার হাতে উঠে আসে এবং সে কয়েকবার এটা করে এবং পুনরায় মানে একই ব্যাপার ঘটে, লম্বা লম্বা চুল উঠে আসে। দেন এক পর্যায়ে লোকটি খেয়াল করে যে ওই পোলোর ভিতর দিয়ে মানে যেখানে মাছ ছিল ওর ভিতর দিয়ে মানে অনেক রক্ত বেরোচ্ছে আর কি, মানে পানি রক্তের কালার হয়ে যাচ্ছে। লোকটি তখন একটু ঘাবড়ে যায় এবং তারপরও সে মানে মানে সাহস নিয়ে পোলোর ভিতরে পুনরায় হাত দেয় এবং হাত দেওয়ার সাথে সাথে একটি মানে বিকৃত মানুষের মুখ ভেসে ওঠে এবং সেটা মানে অত্যন্ত ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। এটা দেখে তো লোকটা অনেক ভয় পেয়ে যায় এবং লোকটি তখনই মানে প্রাণ ধরে তীরে উঠে আসে এবং তীরে উঠে এসে পড়ে যায়। যখন পড়ে যায় তখন সে খেয়াল করে যে তার দু পা লম্বা চুল দিয়ে বাঁধা এবং মানে পানির দিকে তাকে মানে আস্তে আস্তে টেনে মানে নিয়ে যাওয়া হচ্ছে। দেন লোকটি অনেক কষ্টে ওই চুলগুলোকে ছাড়ায় এবং ছাড়িয়ে মানে ওই বিলের কাছাকাছি একটি বাড়িতে গিয়ে আর কি মানে সেন্সলেস হয়ে পড়ে। পরে মানে লোকটি যখন সেন্স পেরে তখন সে ঘটনাগুলো শেয়ার করে এবং এক পর্যায়ে লোকটি অনেক জ্বর হয়। অনেক ট্রিটমেন্ট করার পরও এক পর্যায়ে কিছুদিন পর লোকটি মারা যায়।
এটা ছিল আপনার ঘটনা, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমরা কিছু এসএমএস পড়ে ফেলতে চাই এবং কিছু কথাও বলতে চাই। সেটা হচ্ছে যে ভূত এফএমে আমি দেখি যে প্রতিদিন আমাকে অসংখ্য মেইলে জবাব দিতে হয়। আমরা প্রচুর ঘাটাঘাটি করে কিন্তু গেস্ট সিলেক্ট করি, আমরা অসংখ্য মেল পাই আপনাদের কাছ থেকে। সেই মেলগুলোর মধ্যে কিছু মেল থাকে, কিছু ঘটনা থাকে খুব ভালো, কিছু ঘটনা থাকে যে দেখা যায় যে আগে হয়ে গেছে এমন কোনো ঘটনা বা একটু খুব বেশি কাছাকাছি, সুতরাং আমাদের খুব কষ্ট হলেও সেই সমস্ত ঘটনা অনেক ভালো হওয়া সত্ত্বেও বাদ দিতে
হয়।
অনেক সময় দেখা যায় যে অনেক ফাইল আমরা ওপেন করতে পারি না, সেটা একটা কষ্টকর ব্যাপার। আবার দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ঘটনা থাকে, যে ঘটনাগুলো মানে কি বলবো যে ঠিক অতটা হয়তো ভালো লাগবে না আপনাদের কাছে শুনতে। সুতরাং আমরা প্রচুর চেষ্টা করে তারপরে আপনাদেরকে ঘটনা উপস্থাপন করি। সুতরাং আপনি যে ঘটনাটি পাঠাবেন সেটা অবশ্যই মনে রাখতে হবে যে সেই ঘটনাটা কারো না কারো অবশ্যই ভালো লাগতে হবে, কিন্তু যে আপনার ঘটনাটি আপনি আপনাকে যদি কেউ বলতো তাহলে আপনার কেমন লাগতো, সেটা কিন্তু ঘটনা ভালো না খারাপ সেটা জাজ করার সবচেয়ে ভালো উপায়। সুতরাং আপনি এইটা একটু সবাইকে খেয়াল রাখতে হবে। আর আপনার ঘটনাটি আপনি বাংলা বা ইংরেজি যে কোনো ভাষাতেই আপনি লিখে পাঠাতে পারেন। আপনি আপনার চাইলে আপনার ঘটনাটি রেকর্ড করে আমাদেরকে সাউন্ড ফাইল পাঠাতে পারেন, চাইলে আপনি যদি চান, আপনি যদি মনে করেন, তাহলে আপনি আপনার ঘটনাটি আমাদের কাছে, অনেকে দেখি যে ঘটনাটি পাঠিয়েছেন সাউন্ড ফাইলটা ওপেন করা যাচ্ছে না, সেটা একটু খেয়াল রাখবেন যে সাউন্ড ফাইলটা যেন ওপেন করা যায়। সেরকমভাবেই আমার মনে হয় যে একটু খুব সহজ এখন মোবাইল থেকে আসলে রেকর্ড করা যায় এবং সেই রেকর্ড ফাইলটা আমাদেরকে ইচ্ছা করলে আপনি পাঠিয়ে দিতে পারেন। আর আমি চাইবো যে আপনারা আরও বেশি বেশি যে ঘটনাগুলো পাঠাবেন সেই ঘটনাগুলো ভালো না হলে মানে আসলে আমাদেরও খুব খারাপ লাগে যে সেই ঘটনাগুলো আমরা সিলেক্ট করতে পারি না। সুতরাং ভালো ঘটনার জন্য আমরা সবসময় প্রত্যাশা করি এবং চাই যে আপনারা ভালো ঘটনা নিয়ে সরাসরি স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদের ঘটনাগুলো সবার সাথে শেয়ার করুন। সেই জন্য আপনাদেরকে আরও একবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। সেই ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, ভূত এফএম অ্যাট দ্য রেট রেডিও ফোরটি ডট এফ এম, BHWOT FM অ্যাট দ্য রেট RADIOFOORTI ডট এফ এম। আপনাদের যদি সহযোগিতা না থাকতো বা আপনারা যদি স্টুডিওতে এসে হাজির না হতেন, আপনারা যদি ঘটনা না পাঠাতেন, তাহলে আড়াই বছর কেন, আড়াই দিনও প্রত্যাফন চলতো না এবং হয়তো দেখা যাচ্ছে প্রথম দিন বা দু একটা এপিসোড হওয়ার পরে বন্ধ হয়ে গেছে। সেটা হয়নি, সেটা আপনারাই বন্ধ হতে দেননি। সুতরাং আমি চাইবো যে আপনারা আরও বেশি বেশি করে আপনাদের ঘটনাগুলো পাঠান, যে সমস্ত ঘটনাগুলো আপনাদের কাছে অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়। যেহেতু আপনারা ভূতপ্রথম শোনেন, সেহেতু আপনারা জানেন যে কোন ঘটনাগুলো আপনাদের মানে ভাল লাগে আর কি, যেগুলো আপনাদের ভাল লাগে সেগুলো ঘটনায় সিলেক্টেড হয় এবং সেই ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসি আমরা। অনেক বকবক করে ফেললাম, তারপরে অনেকের কাছে অনেকেই দেখি যে আরেকটা যে কাজ করেন সেটা হচ্ছে ইমেল করেন আমাদেরকে, নাম ঠিকানা এবং ফোন নাম্বার, তারপরে উপরে ছোট্ট করে লেখেন যে ভাইয়া ঘটনা পাঠাতে হলে আমাকে কী করতে হবে, অথবা আমাকে বলেন যে ভাইয়া আমাকে কল করেন, আমি স্টুডিওতে আসতে চাই। আমার মনে হয় যে যারা এরকম লেখেন তারা আসলেও কি ভূতের শোনেন কিনা আমি ঠিক জানি না, তবে অনেকেই আছে যে অনেক অনেক ঘটনা পাঠান, আমরা আমাদের খুবই খারাপ লাগে সেই সমস্ত ঘটনাগুলো বাদ দিতে, তারপরে আমাদের কষ্ট করে অনেক কষ্ট করে বাদ দিতে হয়। যাই হোক, আমাদেরকে অনেকেই এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শুভ, এসএমএস করেছেন আমাদেরকে জুবায়ের রিপন, এসএমএস করেছেন আমাদেরকে সাবিক নাটোর থেকে, আমাদেরকে সুজন ঘাটাইল থেকে এসএমএস করেছেন, আমাদেরকে অনন্ত এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে আমাদেরকে দেখতে পাচ্ছি শিশির, এছাড়াও রনু এসএমএস করেছেন আমাদেরকে মিরপুর দুই থেকে, অন্তু আমাদের এসএমএস করেছেন কাওলা থেকে, আরও অনেকেই আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, ব্ল্যাক বয়স বয় 69 পল্লবী থেকে এসএমএস করেছেন, রাফি আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আরও একবার, এবং তিনি ভূত এফএম শুনছেন। আমাদেরকে দীপ এসএমএস করেছেন এসকে রোড নারায়ণগঞ্জ থেকে, এছাড়াও আমাদেরকে শাউন শিকদার এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সাথী নাজিরা বাজার থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন রিও মিরপুর দুই থেকে, এছাড়াও আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে ফাহিম কাউসার, এসএমএস করেছেন আমাদেরকে করিম সুলতান, এসএমএস করেছেন শেখর রামপুরা থেকে, এবং এসএমএস করেছেন আমাদেরকে রাফি শেখর লিখেছেন যে আমার আছে তারও বার্থডে, সুতরাং আপনাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের যে গেস্ট আগে জয়েন করেছেন, আপনার নামটা একবার বলবেন সবাইকে। আচ্ছা, আমি আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের বাসায় নাকি বেশ কিছু ঝামেলা হয় এবং সেই ঝামেলাগুলো আপনারা এখনো ফেস করেন, কোন ধরনের ঝামেলাগুলো বেসিক্যালি আপনারা ফেস করেন বাসায়?
মূলত দেখা যায় যে আমি রাতের বেলা 2-3 বাজে ব্রাউজিং করে যখন কলেজে যাই, তখন দেখা যায় কালো কিছু দেখা যায়, ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে হঠাৎ করে আমি টয়লেটে যেতে নিলে তখন গায়ের সাথে হঠাৎ দু একদিন দেখলাম যে খুব নরম একটা স্পর্শ পেলাম, তো মনে হলো যে তুলা থেকে বেশি নরম। এছাড়াও আরো কয়েকটা ঘটনা আছে যেগুলো আমার আম্মু দেখেছে, এমন দেখেছে যে কেউ দাঁড়িয়ে আছে, এবং আমিও প্রায় দেখেছি যে আমাদের নতুন যে ঘরটা ওঠে বাসার পিছনে সেই ঘরের মাঝেও কেউ গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, এরকম কিছু ঘটনা ঘটে।
এদিকে আপনাদের বাসার সবাই দেখে না, শুধু আপনি দেখেন?
আমার আম্মু দেখে, আমি দেখি, এবং আমার আব্বু এটা ফেস করেছে।
আচ্ছা,
আমার আব্বুর এক অফিস কলিগ, তার বাসা ছিল এটি, তো তিনি যখন এই বাসায় থাকে অনেক বছর থাকার পর হঠাৎ করে একটা সমস্যা দেখা দেয়, তার বাসায় টয়লেটে ময়লা দিয়ে কেউ ঢিল মারছে এবং তার বিছানায় থুতু ফেলছে এবং ময়লা দিয়ে তার বিছানা ভরে ফেলছে। তারা একেবারে থাকতে না পেরে তারা অন্য জায়গায় ভাড়া চলে যায়।
মানে দরজা সব বন্ধ, তারপরেও এই সমস্ত আসছে?
হ্যাঁ, সবকিছু বন্ধ, এবং বাসাটা চারতলায়, বাহির থেকে আসার কোনো
প্রশ্নই আসে না। ওকে,
সো তারা অন্য জায়গায় ভাড়া চলে যায়। তো আঙ্কেল চাচ্ছিল যে অন্য কারোর সাথে বাসাটা ট্রান্সফার করার জন্য, তো কেউ রাজি হয় না। পরবর্তীতে আমাদের বাসাটা ছোট হওয়ার কারণে আব্বু রাজি হয়ে যায়, বলে এগুলো কিছু না, চলো, এবং আমরা সেখানে চলে যাই। তো যাওয়ার পর আম্মু মাঝে মাঝে আমি এই ঘটনাটা দেখে থাকি যে কেউ দাঁড়িয়ে আছে আমার মনে হয়। এবং রিসেন্টলি গত সপ্তাহে আমি দেখলাম যে আমাদের বারান্দায় কেউ নেই, অন্ধকার একটা রুম, তো সেখানে আমি ঢুকে দেখলাম যে বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। তো আমি দৌড় দিয়ে ঘরে চলে আসি, ঘরে চলে এসে আমি আম্মু খুব জানি, তো আম্মু গিয়ে দেখে কিছুই নেই। তো এই ঘটনাটা মূলত ঘটে আঙ্কেলের সাথে অনেকদিন আগে থেকেই, আঙ্কেল জানায় যে আঙ্কেল এই বাসায় ছিল। তো তারা প্রথম নাকি বিড়াল দেখতো বাসায়, বিড়াল দেখতো, এবং তার ছেলে নাকি রাতে কান্না করতো বিড়াল দেখে, এবং তাদের পরিবারের সাথে একেবারে মিশে যায় ঘটনাটি। তারা যখন অন্য জায়গায় ভাড়া নিয়ে চলে যায় ওখানেও নাকি এই ঘটনা ঘটেছে। তো আমরা উঠে বাসায় ওঠার আগে আমার আম্মু একদিন বাসাটা দেখতে যায়, এবং আম্মুর সাথে কয়েকজন মহিলাও যায়। তো গেলে আম্মু দেখতে পায় হঠাৎ করে আঙ্কেল যখন দরজাটা খুলে তারপর তার টিউবলাইট ভাঙছে, ঘরে ঢুকার আগে মাত্র তালাটা খুলেছে, টিউবলাইট ভাঙতে শুরু করেছে, ডাইনিং টেবিলে মানে শব্দ করছে এরকম। তো আশেপাশে সবাই ঘটনাটা জানে।
আচ্ছা, তো মানে আপনি আপনি কি আপনি নিজে ওই বাসায় কখনো এরকম?
জি, আমি শুনছি গত
সপ্তাহে। এবং ওই এলাকার মোটামুটি সবাই, আপনি বলছেন যে সবাই এই ঘটনা জানে? আচ্ছা,
এবং আমরা ফ্রেন্ডরাও একদিন গেলাম বাসায় ওঠার আগে, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে গেলাম, মারুফ, আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড মিলে সেখানে যাই ঘটনাটা দেখার জন্য, কয়েকটা বড় ফ্যামিলি। তো যাওয়ার পর আমি যে ঘরটা খালি, নতুন যে ঘরটা উঠেছে পিছনে, সেই ঘরটা গিয়ে দাঁড়ালে হঠাৎ করে একটা গরম হাওয়া আমার শরীরে লাগে।
আচ্ছা,
শরীরটা খুব গরম হয়ে দৌড় দিয়ে অন্য ঘরে চলে আসে। তো আমার ফ্রেন্ডরা বলে যে কই কিছু নেই, তো তারপর আমার ফ্রেন্ডের শরীরে ইট, ছোট একটা ইটের টুকরা এসে লাগে। এবং পরবর্তীতে হুজুর, ওই দিন আমরা যখন এখানে ছিলাম আঙ্কেল, আমরা প্রায় দুটো আড়াইটা পর্যন্ত এই বাসায় ছিলাম ওঠার আগে বাসা। তো পরে আঙ্কেল হুজুর টুজুর এনে ওটা ঘরে যা আছে ওটা দেখার চেষ্টা করে, তো হুজুর নাকি অনেক চেষ্টা করে ওটাকে হাজির করতে পারে না ঘরে যেটা আছে। পরে হুজুর জানায় যে এটা খাতাস টাইপের কিছু।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো ছোট্ট একটা ব্রেক, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি, সুতরাং কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:30 বেজে 35 মিনিট, এবং আপনারা সবাই জানেন যে আজকে রেডিও ফুটির জন্মদিন এবং আমরা আজকের শোটা হয়তো সে কারণে একটু ছোটও করব। আশা করছি যে আপনাদেরকে আগামী সপ্তাহে আরও অনেক বড় একটা শো উপহার দিতে পারবো। রনও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, সোহেল এস এম এস করেছেন রাজশাহী থেকে এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি যে কুইন এবং ইন এস এম এস করেছেন আমাদেরকে সালাউদ্দিন ডিজে এবং এছাড়া এস এম এস করেছেন আমাদের রিফাত, এস এম এস করেছেন আমাদের কে এম সুপাত, এস এম এস করেছেন অন্তর রাজশাহী থেকে, এছাড়াও মুন্না চট্টগ্রাম থেকে এস এম এস করেছেন জাহিদুল, আমাদের এস এম এস করেছেন তুলি, আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন দীপু সেবা, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এছাড়াও তারেক, এস এম এস করেছেন শম্পা তাবাসুম রিফাত বরিশাল থেকে, আমাদেরকে আনান এস এম এস করেছেন আনান খান, এছাড়াও লিপি আমাদেরকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন দীপ এস কে রোড থেকে, আমাদেরকে মোস্ট আচ্ছা আচ্ছা আমাদেরকে মোস্ট আফিজুর নাকি মুস্তাফিজুর, আচ্ছা মুস্তাফিজুর আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে হৃদয় ধানমন্ডি থেকে, এছাড়াও এস এম এস করেছেন আমাদেরকে কাশফি বনানী থেকে, শুভ রাজশাহী থেকে এস এম এস করেছেন, শাওন আমাদেরকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন দীপ্ত সহ আরও অনেকে, এবং আপনি যদি এস এম এস করছেন তাহলে মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন এস এইচ ওই শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় আমাদের গেস্টের কাছে, আপনার নামটা বলে প্লিজ ঘটনাটা শুরু করবেন।
হ্যাঁ, আমি রিগান নাখালপাড়া থেকে যাচ্ছি। এই কাহিনিটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা, উনিয়ার নাম হচ্ছে রনি। তো ওনার আব্বার ঘটনা, ওনার আব্বা পুলিশে চাকরি করে, উনি বানিয়াচং নামক একটা জায়গায় থাকতো, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচংয়ে থাকতো। তো ওইখানে হাওড় এলাকা ছিল এবং বর্ষাকালে ওইখানে পানি ছিল। তো এরকম একটা সময় ওনাদের কাছে একবার খবর আসছে যে একটা মহিলা গলায় ফাঁসি দিয়েছে, ওকে আনতে হবে। তো কোনো কারণে ওনাদের অনেক রাত হয়ে গেছিলো, ওইসব এলাকায় পুলিশের মানে নৌকা থাকে, তো ওনারা ওই নৌকা নিয়ে লাশ আনতে গেছে। তখন প্রায় 10:11 বেজে গেছে হাওড় এলাকায়, এমনি 10:11 ফলে অনেক রাত মনে হয়। তো ওনারা তখন লাশটাকে জাস্ট নৌকার সামনে রেখে একটা হ্যাজাক লাইট হ্যাজাক বাতি ওইগুলা সামনে দিয়ে পিছনে ওনারা 3-4 জন সিপাহি সহ উনি বসছেন। তো বসার পরে ওনারা চলতেছে নর্মাল, কিন্তু কিছুক্ষণ পরে যখন হাওড়ের মাঝামাঝি আসছে তখন দেখে যে ওনাদের নৌকাটা ঝুলতেছে এবং কে মানে একটা বাতাস, জাস্ট একটা বাতাস ওনাদের হ্যাজাক লাইটকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এটা দেখার পরে একজন সিপাহী ওনাকে ইনফর্ম করছে। তো ওনার বলার পরে উনি খেয়াল করছে, সবাই খেয়াল করছে যে নৌকাটা একটু ঢুলতেছে আর কেউ লাইটটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেন সবাই তো এবার বুঝতে পারছে যে মানে লাশ নিয়ে যাচ্ছি আমরা, ফাঁসি দেওয়া লাশ, লাইট নিভানোর চেষ্টা করছে, সবাই খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে উনি যেহেতু অফিসার ছিল উনি ওদেরকে বলছে যে ভয় পাও না, উনি খুব অভিজ্ঞ ছিল, উনি বলছে যে তোমরা এক কাজ করো যে পুলিশের যে বেল্ট থাকে, বেল্ট অস্ত্র ধাতুর তৈরি থাকে, তো উনি বলছে তোমরা সবাই বেল্ট খোলো, খুলে বেল্টগুলা লাশের উপর নিয়ে রাখো। তো সবাই বেল্ট খুলে লাশের উপরে রাখছে, রাখার পরে কিছুক্ষণ এরকম ছিল, তারপরেও কিছুক্ষণ মানে লাইট পড়ে যায় এরকম অবস্থা, তারপরে দেখে যে আস্তে আস্তে সব কিছু থেমে গেছে আর কি, তারপরে ওনারা লাশ নিয়ে ওখান থেকে আসতে পারছে। আর আমার
ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আপনার একটা লাস্ট ঘটনা আছে সেটা শুনবো। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলতে হবে এবং নামটা বলে আপনার ঘটনাটা বলতে হবে।
আমি আলামিন এগেইন, আমি আসছি ফরিদপুর থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট যশোরিয়া। আমি আপনার সাথে একটি ঘটনা শেয়ার করবো, সেটা হলো আমার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা। আজ থেকে প্রায় 3 বছর আগে একদিন সন্ধ্যাবেলা আমি, আমার কাজিন আলিফ আর এক বড় ভাই মাহমুদ ভাই, আমরা 3 জন মিলে আর কি আমাদের বাসার পাশে নদী আছে, সন্ধ্যা একটু আগে ওখানে গেছি ঘুরতে। তবে ওই জায়গাটা একটু ডিসক্রিপশন দেওয়া ভালো, জায়গাটাতে ব্রিটিশ আমলে নির্যাস করার জন্য তাদের একটি বড় মানে ভবন নির্মাণ করে এবং ওখানে নির্যাসদের উপর অনেক অত্যাচার করা হতো। এবং 1971 সালে ওখানে মানে পাকিস্তানে আমাদের অনেক নিহত বাঙালিকে মারে, এখনও যদি ডিপলি মাটি খোলা হয় তো অনেক নরকঙ্কাল সেখানে পাওয়া যাবে। তো সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব আজান দেওয়ার প্রায় 15-20 মিনিট পরে আমরা বাসায় ব্যাক করব। তখন আমার কাজিন আর সেই বড় ভাই ওরা একটু আগেই চলে আসে, অ্যান্ড দেন আমি পরে নিরিবিলি হাঁটতে হাঁটতে আসতেছি। তখন ওরা দূর থেকে আমার কাজিন আলিফ চিৎকার দিয়ে ওঠে এবং ওকে বলে যে আলমিন ভাই তোমার পিছনে কি একটা। এবার আমি পিছনে তাকে দেখি, বাট কিছু কেমন নাই যে মানে ভয় পাওয়ার মতো ভয়ঙ্কর, সব কিছু নর্মাল ছিল। তখন আমি উপরে উঠে আসি এবং এসে বলি যে কী হয়েছে। তখন ও বলে কি যে তোমার পিছনে দেখলাম যে তোমার মতো কৃষককে তোমাকে ফলো করতেছে। এরপর সেদিন গেল, আমি কিছু মনে করি না, অতবার ভুল দেখছে। এর কয়েকদিন পর আমি রাত্রিবেলা আমার স্টাডি কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে ঘুমিয়ে পড়ছি অলরেডি, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘরে তখন ডিনার চলতেছিল এবং আমি দেখি কি যে ঘরে মাকড়সা জালগুলা মানে গ্রোথ করে করে আমাকে এত পরিমাণে গ্রোথ করে আসতেছে আমার দিকে যে আমাকে কভার করে ফেলবে এমন একটা অবস্থা। তখন আমি মানে ভয় পেয়ে যাই, চোখ বন্ধ করে চিৎকার দিয়ে আমার আব্বু আম্মু মানে দুজনে ছুটে আসে এবং এসে বলে কি হয়েছে। আমি বলি যে এরকম ঘটনা হচ্ছে। তো আব্বু বলে কি যে হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখছো, ওটা কোনো ব্যাপার না, তুমি ঘুমাই পড়ো। তার কিছুদিন পর সেম ব্যাপার, আমি স্টাডি শেষ করে মানে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাচ্ছি এবং কিছুক্ষণ পর ঘুম ভেঙে ওঠে। এরপর আমি তাকে দেখি যে আমার খাটের বাপ আসে, একটা মানুষ আকৃতির একজন দাঁড়িয়ে আছে, বাট তার চোখ নাক মুখ মানে মুখে বা অন্য কোনো ইয়া বা মাথায় কোনো চুল ছিল না, কিন্তু ওটা আমার দিকে ফেস করে দাঁড়াচ্ছে এবং আমি যখনই চিৎকার দিতে যাবো তখনই ওটা এক হাত দিয়ে আমার মুখ চেয়ে ধরে এবং তার একটি পা ঘুরিয়ে নিয়ে আমার মানে ডান সাইডে রাখে এবং আমার বুকের উপর চেপে বসে। যেহেতু ফার্স্টে আমার মুখটা আটকে হয়েছিল তখন একটু আমার গলা টিপে দিত এবং আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিলো, আমি আস্তে আস্তে ড্রেন হারিয়ে ফেলছিলাম, এরকম একটা অবস্থা। তারপরেও আমি আপিল করছি এবং অনেক যতগুলো দোয়া কালাম জানি সবগুলো করার চেষ্টা করি এবং এক পর্যায়ে জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। তো ওই দিন রাত্রিবেলা আমি আব্বুকে ডেকে বলি যে এরকম ঘটনা ঘটছে। তো আব্বু বলে কি যে তোমার তাহলে এরমে শোয়ার দরকার নাই, তুমি পাশে ঘুমে যেতে না। ওই দিন রাত্রিবেলা আসলে চিরাচরিত কিছু হয় নাই। এবার তার কয়েকদিন পর আমি বিকেলবেলা খেলাধুলা করে বাসায় ফিরছি এবং বাসায় ফিরে আম্মুকে বলছি কি আম্মু আমার অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে দাও। তখন আম্মু বলে যে পাশের রুমে ফ্রিজে খাবার আছে, তুমি ওটা মানে খেয়ে নাও। তখন আমি ওই রুমে যখনই ঢুক মানে ঢুকতে গেছি হঠাৎ চোখ চলে এসে আমার বাসায় ভেন্টিলেটারে, তখন দেখি ভেন্টিলেটারে দাও দাও করে আগুন চলতেছে এবং এত সিরিয়াসভাবে যে সেটা রুমে ছড়িয়ে পড়বে এরকম একটা অবস্থা। এরপর আমি দৌড়ে আসি এবং এসে আম্মুকে বলি যে আম্মু ঘরে আগুন লাগছে, তাড়াতাড়ি আসো। আম্মু আম্মু আমার সাথে যায় বাট কোনো আগুন নাই। এরপর আমার অনেক অনেক অসুস্থ পড়ি আমি, এরপর অনেক আমার চেঞ্জ ঘটে, আমি অনেক আম্মনা হয়ে যেতাম, মানে ঠিক মতো পড়াশোনা করতাম না, মানে
এখন আপনি তো ভালো আছেন।
জি এখন
এখন আপনি ভালো আছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমি কিছু SMS করবো। রিন্তু আমাদের SMS করেছেন মোহাম্মদপুর থেকে, এছাড়া আমাদেরকে বাবু তালা আচ্ছা বাবু SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন মোহাম্মদ আকরামুল, SMS করেছেন ইঞ্জিনিয়ার মহিউদ্দিন চট্টগ্রাম থেকে, এছাড়া আমাদেরকে তারেক SMS করেছেন, SMS করেছেন আমেরিকান পার্টি আচ্ছা মিরপুর থেকে, এছাড়া আমাদেরকে আচ্ছা পাত্রি আমেরিকান পাত্রি আচ্ছা মিরপুর থেকে, আমাদেরকে বোরহান SMS করেছেন, SMS করেছেন আফিয়া, SMS করেছেন মারুফ ও নীলা, SMS করেছেন ডিজে রনি, এছাড়া SMS করেছেন সোহেল কামরাঙ্গীর চর থেকে, এছাড়া আমাদেরকে রামিন SMS করেছেন, SMS করেছেন রাসেল খান, SMS করেছেন অপু আচ্ছা রাসেল খান এবং অপু বিএম কলেজ থেকে, এছাড়াও নয়ন আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে সুমন, SMS করেছেন আমাদেরকে এছাড়াও আলামিন সহ আরও অনেকে। যাই হোক, আজকে ভূকাশ্রম আমরা মোটামুটি এখানে যাচ্ছি শেষ করতে, আগামী সপ্তাহে আপনাদের সাথে আবারও কথা হবে। তার আগে আরও একবার জানিয়ে দিই আমাদেরকে ইমেইল করার অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radio50.fm। আমি যদি আপনাকে স্পেলিংটি বলে তাহলে আপনারও সুবিধা হবে, লিখে ফেলুন bhutfm@radio50.fm। যে কোনো মানে বাংলা অথবা যে কোনো ইংরেজি যে কোনো ভাষায় আপনি আপনার ইমেলটি আমাদের কাছে লিখে পাঠিয়ে দিন এবং আপনি চাইলে আপনার যারা দেশের বাইরে আছেন বিশেষ করে তারা চাইলে সাউন্ড ফাইল পাঠাতে পারেন, আমাদেরকে মোবাইলে রেকর্ড করে সেই ঘটনাটি আমাদেরকে হুবহু পাঠিয়ে দিতে পারেন, আমরা সেটা প্লে করার চেষ্টা করবো যদি আপনার ঘটনাটি ভালো হয়। অনেকেই অনেকেই আমাদেরকে SMS অনেকে অনেকে আমাদেরকে ইমেল করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ইমেল করে আবার এরকমও কমপ্লেন করেন যে আমার গল্পটা ঘটনাটা কেন পড়া হচ্ছে না। আপনার ঘটনাটা পড়া হচ্ছে না এই কারণে যে আপনার ঘটনাটা অবশ্যই আরেকজনের ঘটনা চাইতে বেটার হতে পারে, কারণ আমরা খুব বেশি হলে দুইটা বা তিনটা ঘটনা পড়তে পারি এবং তিনজন বা চারজন গেস্টকে ডাকতে পারি, তার বেশি ডাকা সম্ভব হয় না। সুতরাং সবাইকেই মানে সেরা ঘটনাটা পাঠালেই সবচাইতে বেশি আসার সম্ভাবনাটা বাড়ে, এটাই আর কি বলবো। যাই হোক, চলে যাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি এবং আগামী সপ্তাহে আবারও কথা হবে ঠিক একই সময় রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুনে থাকেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটতে থাকেন, এই আশাই করব। আজকের মতো এখানেই টাটা, তবে চলে যাচ্ছি, বাট আমাদের প্লেলিস্ট জুড়ে রয়েছে দারুণ দারুণ সব গান, সুতরাং আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো স্টেজিং টু দ্য ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from FusionBD.com.